ধন্যবাদ ভাই কার্লসেন, আর প্রভুর সেবাকারী সকল ভ্রাতা এবং ভগিনীকে আমার অভিনন্দন। আমি কেবল উঠে পড়তে কখনো কখনো একটু অনাগ্রহী অনুভব করি যখন আমি এত অদ্ভুত সাক্ষ্যগুলো এবং ওইসব জিনিস শ্রবণ করতে থাকি, যেমন আজ সকালে আমি সেগুলো শুনছিলাম। আর তারপর কষ্টভোগ এবং নির্যাতনের এক সহনাগরিক হওয়ায়, যেমন আমাদের ব্যাপটিস্ট ভাই এবং বোনেরা যেসবের মধ্যে দিয়ে গিয়েছেন, শুরুতে একজন ব্যাপটিস্ট হওয়ায় আমি নিজে একজন মিশনারি ব্যাপটিস্ট ছিলাম, আর এটা জেনে যে অর্থ কি যখন আপনার লোকেরা, আমিও এসবের মধ্যে দিয়ে গিয়েছি, আমার নিজের লোকেরা আমায় প্রত্যাখ্যান করে দিয়েছিলেন, আর তারা ভেবেছিলেন যে তারা আমায় দূরে পাঠিয়ে দেবেন কারণ আমি পাগল হয়ে গিয়েছি। আর আমি পেলাম, আর স্বাভাবিকভাবেই কিছুটা ঘুরিয়ে বলবার মতো করে বলতাম, যদি আমি পাগল হয়ে থাকি তবে আমায় কেবল একা ছেড়ে দিন, কারণ আমি আমার সুস্থ মস্তিষ্কে আমি যেমন ছিলাম তার চেয়ে বরং এইভাবেই আমি অধিক বেশি খুশি আছি। তাই এই ধরনের একটি ছোট দর্শন আমি ধরে থাকি, আমার নিজের দর্শন, আর আমি এইভাবে থাকার এই সময়কে নিশ্চিতভাবে উপভোগ করে চলেছি। আর এখানে উপস্থিত চার্চ অফ ক্রাইস্টের ভাইদের ছোট দল অথবা ক্যাম্বেলাইট, যেমন আমরা স্বাভাবিকভাবেই এটি এইভাবে উল্লেখ করে থাকি, আর আমার মনে পড়ে যখন আমরা প্রারম্ভে শুরু করেছিলাম তখন ওনারা সভাগুলোর বিরুদ্ধে কঠোর আঘাতকারী ছিলেন। কিন্তু আপনারা জানেন, আমাদের কাছে একবার পৌল নামের ঠিক এরকমই এক ব্যক্তি ছিলেন, আর তিনি আমাদেরই মতো একজন হয়ে গিয়েছিলেন। সুতরাং ওটা সত্য, আমি মনে করি তারা স্বাভাবিকভাবেই যে বিষয়টির অন্বেষণ করেছিল তা হল সেই জীবন যা আপনি যাপন করছেন। আপনারা জানেন, আমার কাছে যে কোনো সময় একটি প্রচার করার থেকেও উত্তম বিষয় হল একটি বার্তাকে জীবনে যাপন করে দেখানো। কিছু সময় আগে এক মহান সেবক, উত্তম সম্পূর্ণ সুসমাচার বা ফুল গসপেল ব্যক্তি, আপনারা সকলে তাকে চেনেন, আমার অনুমান সম্মানীয় বুথ ক্লিবন, যিনি সাতটি বিভিন্ন ভাষায় বার্তা প্রচার করেন, তিনি বেশ বুদ্ধিমান ব্যক্তি, আর তিনি এক বড় বুদ্ধিমান ব্যক্তি। আর আমরা একবার একসাথে যাচ্ছিলাম, উনি আর ভাই মুর এবং আমি, আর আমরা কোনো বিষয়ের উপরে আলোচনা করছিলাম, আর আমি তার ঠিক বিরোধী পক্ষে ছিলাম, আর উনি আমার চারিদিকে তাকালেন, তিনি আমায় বললেন, আপনি আপনার বাইবেল সম্বন্ধে কিছুই জানেন না, আপনারা জানেন যে কিভাবে ভাই বুথ এই কথাটি বলতে পারেন। আমি বললাম, ওটা ঠিক ভাই বুথ, কিন্তু আমি এর লেখককে ভালো মতো জানি। তাই আমি চাই আপনারা জানেন, তার বাক্যকে জানা জীবন নয়, কিন্তু তাকে জানা হলো জীবন। ওটা ঠিক, বুঝলেন, আমি তার বাক্য জানি কিনা, আমি যদি কেবল তাকে জানি, আর সেটা নিশ্চিত রূপেই সত্য। এই সকালে আমি এখানে সেবকদের উত্তম সহভাগিতায় সবার সাথে হাত মেলাচ্ছিলাম, আর এখানে নিচে বসে থেকে সেখানে, এটা আমি কাউকে বড় করতে চাইছি না, কিন্তু এই কালো ব্যক্তিটি ভাইটি এখানে এলেন আর ওখানে বসে পড়লেন, আর এখানে আমার সচিবকে আমি বললাম, এখানে এক প্রকৃত খ্রিস্টান আছে। আপনি আমায় মনে করিয়ে দিচ্ছিলেন বৃদ্ধ স্মিথের কথা, যিনি আমার বিশ্বাস চার্চ অফ গড ইন ক্রাইস্ট এর সদস্য ছিলেন। আমি তাদের জন্য ওখানে নিচে অনেক প্রচার করতাম, আর আমি কেবল তাদের এখনো যেন দেখতে পারি। উনি সেখানে সেই ভাইয়ের মতো দেখতে ছিলেন, কেবল তার কিছুটা পাকা গোপ ছিল। আমি পিছনের দরজায় আসতাম, আর আমি সেই বৃদ্ধ ব্যক্তিটির অভিব্যক্তি কখনোই ভুলব না, যিনি বলতেন, উপরে থাকাও, আর সমস্ত সাধুগণ গান করতে শুরু করে দিত। আপনারা জানেন, আর একটি ছোট মেয়ে ছিল যে সেই কোনায় থাকত, আমার প্রিয় গান ছিল তাকে ঊর্ধ্বে উঠাও, তারা সবাই হাততালি দিত পেন্টিকোস্টাল মতো, আপনারা জানেন, তাকে ঊর্ধ্বে উঠাও, তারা আমায় ভালোবাসত আর আমিও তাদের ভালোবাসতাম। আর যখন আমরা ভিতরে হেঁটে যেতাম, তিনি ওখানে বসতেন, তার মাথাটি এভাবে টেবিলের উপর রেখে, আর কেবল তাদের দেখতেন। আপনারা জানেন, তিনি বলতেন, প্রাচীনেরা ভিতরে আসুন, আপনাদের টুপিকে বিশ্রাম দিন, আপনাদের টুপিকে বিশ্রাম দিন, ভাই এখানে আসেন। আর তারপর আমি জানতে পারলাম যে আমার প্রিয় সুসমাচার গায়িকাদের মধ্যে একজন হলেন উনার স্ত্রী, উনিও এখানে আছেন, আর আমি যতটা পারি আমি সমস্ত রকম ইশারা করে দিয়েছি যেন ওনাকে গান গাওয়াতে পারি, আর তিনি বললেন যেন তাকে উপরে ডাকা না হয়, আর আমি জানি এর অর্থ কি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাতে চলেছি, যদি আপনি পারেন এখানে আসুন আর গান করুন। আচ্ছা, এখন আপনি কি সেই ভগিনী যিনি খ্রিস্টান ব্যবসায়ীদের সভায় এই সকালে গিয়েছিলেন জাহাজ হই গানটি? আমি আশা করি এই সপ্তাহে আমার স্ত্রী উঠে আসতে পারবে, আর আমি চাইব যে সে যেন আপনার গান শুনে, কারণ আমি আপনার অনেক বড়াই করেছি, আর আপনারা যদি টেপে এটা শুনতে ব্যর্থ হয়ে যান তাহলে আমরা এটার জন্য ব্যবস্থা করতে চলেছি। আমি সেই উত্তম সঙ্গীত শুনতে ভালোবাসি, আর আমি লোকদেরকে বলতাম আমি কখনোই গান গাইতে পারতাম না, ওহ আমার, আমি এর থেকে লক্ষ লক্ষ মাইল দূরে ছিলাম, কিন্তু আমি বলতাম, যদি আপনি কখনো স্বর্গে এবং আপনার বড় প্রাসাদে থাকেন, আপনারা জানেন উপরে ওখানে, আমি বলতাম দূরে পাহাড়ের ঠিক নিচে জঙ্গলের ঠিক পেছনে ঠিক ওখানে একটি ছোট কুটির স্থাপিত আছে, ওটা আমার হবে, আর কোনো এক সকালে যখন আপনি সেই বারান্দা দিয়ে হেঁটে যাবেন আর কাউকে সেখানে দাঁড়িয়ে এই গানটি গাইতে শুনবেন, আশ্চর্য অনুগ্রহ, কত মিষ্ট সেই স্বর, আমার মতো এক অধমকে উদ্ধার করিলেন, আপনি বলবেন ঈশ্বরের প্রশংসা হোক, বৃদ্ধ ভাই ব্রানাম অবশ্যই অবশেষে পেরেছেন। আমি সেখানে শুনতে থাকব, গান গাইবার চেষ্টা করতে থাকব আমার খ্রিস্ট ভ্রাতাগণের প্রতি। আর আমি বিশ্বাস করি একজন ভাই ওনাকে এই সকালে আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন, একজন বৌদ্ধ ধর্মের প্রচারক ওই ওখানে। আপনাকে অভিনন্দন আমার মূল্যবান বন্ধু। আর আমার তাদের সাথে অনেক অভিজ্ঞতা আছে, খুব বেশি নয়, কিন্তু তবুও কিছুটা বৌদ্ধ ধর্মাবলম্বী লোকদের সাথে অভিজ্ঞতা আছে, বিশেষ করে কানাডাতে চীন দেশীয় লোকদের মধ্যে। আর আমি তাদের পেয়েছি খুবই প্রেমী এবং মিষ্ট স্বভাবের লোকরূপে। আমি স্মরণ করতে পারি বুদ্ধ মন্দির থেকে এক ছোট বৌদ্ধ ধর্মাবলম্বী ব্যক্তি উইনিপেগ সভায় এসেছিলেন, তিনি অন্ধ ছিলেন। ওনারা খুব ছোট আকারের মিষ্ট লোক, আর তারা নিশ্চিতভাবে বিশ্বাস করতেন যে ঈশ্বর হলেন আরোগ্যদাতা। আর যখন তার জন্য প্রার্থনা হচ্ছিল আর উনি বারবার পুনরাবৃত্তি করছিলেন তিনি ঈশ্বরকে কতটা ভালোবাসেন, আর হঠাৎই তার চোখ খুলে যায়। আর এটা এতটাই আশ্চর্য বিষয়, তাই আমরা প্রত্যেক মানুষ এবং প্রত্যেক ব্যক্তিকে সমাদর করি। এখন আমি শিকাগোতে এর আগে কিছু বলতে চেষ্টা করবার এরকম সুযোগ পাইনি, যা আমি কোনো বিষয়ে বিশেষ বার্তা দেবার চেষ্টা করব না, কারণ এখানে যে সেবকরা আছেন তারা আমার থেকে অনেক বেশি সমর্থ বার্তা দেবার জন্য। কিন্তু মোটের উপর আপনারা এখানে বার্তা শুনবার জন্য আসেননি, কিন্তু আমি ভাবলাম যে এটা এক মহান মহিমাময় সময় হবে যে আমি শিকাগোতে সেবকদের সাথে সাক্ষাৎ করতে পারবো এখানে এই জেলায়, আর তাদের সাথে আরো পরিচিত হতে পারবো, আর আমরা একে অপরের সাথে আরো পরিচিত হতে পারবো।
I certainly thank the Lord for this opportunity because I have come into this city many times.
আর আমি নিশ্চিতরূপে ঈশ্বরকে এই সুযোগ দেবার জন্য ধন্যবাদ দিই, কারণ এই শহরে আমি অনেকবার এসেছি একটি মন্ডলীর উদ্যোগে, খ্রিস্টান ব্যবসায়ীদের উদ্যোগে। সুতরাং ভ্রাতাদের সমিতির কাছে নিজেকে প্রকাশ করবার সুযোগ পাইনি। আর তারপর আমি ভাবলাম এরকম এক সেবা কাজের পিছনে সর্বদাই অনেক ব্যাপার থাকে যেগুলো অনুসরণ করতে থাকে, ভেতরে এবং বাইরে, এবং উত্থান এবং পতন। শেষে কারো পক্ষে খুব সহজেই মনে এক খারাপ ছাপ পড়ে যায়। আর আমি এই পরবর্তী কিছু মিনিট নিতে চাইব বর্ণনা করবার জন্য, আর আমার ভাইদের কাছে এটা পরিষ্কার করে দিতে, যতটা আমি জানি এটা পরিষ্কার করে দেওয়া যেতে পারে। আর আমি অপর্যাপ্ত এবং শিক্ষিত লোকদের মধ্যে যা বোধগম্য মনে হবে এরকম একটি কথা রাখবার জন্য সম্ভবত অসমর্থ। আমার কাছে কোনো শিক্ষা নেই আর আমার ওটার অভাব আছে, কিন্তু আমি প্রভুকে ভালোবাসি, আর প্রভু আমায় সম্ভবত আত্মা জেতার জন্য অন্য এক পদ্ধতি দিয়েছেন, এক স্বর্গীয় দানের দ্বারা, যেন এটা সেই ফাঁকা জায়গাটি পূরণ করে দিতে পারে যা আমার বাবা মা আমায় দিতে অসমর্থ ছিলেন, সেই শিক্ষাকে। আমি এক দরিদ্র পরিবার থেকে এসেছি, আর 10 জন বাচ্চা ছিলাম, আর এক অসুস্থ পিতা ছিলেন, আর আমি শিক্ষা গ্রহণের সুযোগটি পাইনি। সুতরাং তারপর, কিন্তু জন্মের সময় কিছু একটা ব্যাপার সেখানে ঘটেছিল, ঈশ্বরের সাথে এক অভিজ্ঞতা আমার বাবা এবং মায়ের, আর আপনারা আমার কাহিনী পড়েছেন। আর সেটা দ্বারা ভাই আপনাদের সাথে আমি পাপীদেরকে খ্রিস্টের প্রতি ফেরাতে আমার অংশ রাখবার চেষ্টা করি। আর এখন আমি অন্ধবিশ্বাসী নই, কিন্তু আমি সবসময় বাক্য খুলবার আগে আমি একটু এর লেখকের সাথে কথা বলতে পছন্দ করি। আর আমরা কি আবার কিছু মিনিটের জন্য আমাদের মাথা নত করতে পারি? আমাদের মূল্যবান পিতা, আপনি আমাদের ঈশ্বর, আর আমরা সুসমাচারের জন্য আপনার কাছে আসছি। আমি এখানে আপনার সন্তানদের, আপনার পালকদের, একই রকম মূল্যবান বিশ্বাসে পূর্ণ ভাইদের সামনে দাঁড়িয়ে আছি। আর এটা আমার হৃদয়কে কতটা শিহরিত করে দেয় যখন এই লোকদেরকে শুনি যাদেরকে ভুল বোঝা হয়ে থাকে, এবং প্রতিষ্ঠানগুলোতে যারা প্রেরিত হয়েছেন ঈশ্বরের রাজ্যের জন্য। দেখি যে কিভাবে এই অন্তিম দিনে আপনি আপনার সন্তানদেরকে ডেকে আনছেন। আর আমরা প্রকৃতিরূপে বিশ্বাস করি পিতা যে আমরা দৌড়ের একদম অন্তে বাস করছি, ভাববাদী যেমন বলেছেন সন্ধ্যাকালে দীপ্তি হইবে। আর এটা বিশ্বাস করে যে আমরাই হলাম সেই মহাদীপ্তির সংবাদবাহক যা আপনার অনুগ্রহের দ্বারা আপনি আমাদেরকে অনুমতি দিয়েছেন তা পূর্ণ করে পৃথিবীর প্রান্ত পর্যন্ত নিয়ে যাবার জন্য যেখানে এই পুনর্জাগরণ গিয়েছে।
My heart,
আর আমি প্রার্থনা করি পিতা, যে আমার হৃদয় থেকে আপনি আমায় আমার ভাইদের কাছে বর্ণনা করতে দিবেন এই সকালে আপনার প্রতি আমার উদ্দেশ্য এবং লক্ষ্যকে, যেন তারা বুঝতে পারেন। এটি গ্রাহ্য করুন যেন আমরা সিদ্ধ প্রেম এবং সহভাগিতা এবং সহযোগিতা পেতে পারি সুসমাচারের সমস্ত কাজে, কারণ এটা আমরা যিশুর নামে চাইছি, যিনি প্রার্থনা করেছিলেন যেন আমরা সকলে এক হই যেমন তিনি এবং তার পিতা এক ছিলেন। এটা বিশ্বাস করে যে তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। আমেন। এখন কেবল আমি আশা করি এবং বিশ্বাস করি যে আমি এই বিষয়ে ভাই এবং বোনেরা আপনাদেরকে একঘেয়েমির দ্বারা ক্লান্ত করব না, কিন্তু আমি মনে করি আমি নিজেকে পরিষ্কার করতে চাই যেন আপনাদেরকে অন্য লোকেরা কি বলেছে তা শুনবার প্রয়োজন না হয়। আমি অনেকবার অন্যান্য সেবামূলক সভায় এটি বর্ণনা করেছি, কিন্তু এই শিকাগোর দলের কাছে এটা আমার জন্য প্রথমবার হবে, আর আমি নিজেকে প্রকৃতভাবেই উত্তমরূপে পরিচয় দিতে চাই যে আমি কি করতে চেষ্টা করছি। এখানে আশীর্বাদযুক্ত পুরাতন সুসমাচারের মধ্যে প্রেরিতদের কার্য পুস্তকের 26 অধ্যায় আমরা পড়ি, এজন্য হে রাজন অগ্রিপ্প, আমি সেই স্বর্গীয় দর্শনের অবাধ্য হইলাম না। এটি স্বভাবতই পৌল কথা বলছেন, যা আমরা সকলে সেবক হিসেবে তাকে ফিরে পড়তে পছন্দ করব, কারণ তিনি, আমরা একসাথে বিশ্বাস করি যে তিনি ছিলেন পরজাতি মণ্ডলীর জন্য প্রেরিত, যাকে ঈশ্বর আহ্বান করেছিলেন পরজাতিদের মধ্যে এক সাক্ষ্য হবার জন্য। আর তার সেবা কার্যকে প্রশ্নের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, আর সাধারণত যে কোনো অস্বাভাবিক কিছু উঠে এলে সেটিকে প্রশ্নের মধ্যে দিয়ে যেতে হয়, আর আমি মনে করি এর থেকে সঠিক আর কিছুই হতে পারে না, এটিকে প্রশ্নের মধ্যে দিয়ে যাওয়াই উচিত। আর আমি মনে করি যে সেবকরা কখনো কখনো সন্দিগ্ধ মনা হয়ে থাকেন সেই সমস্ত বিষয়ের ব্যাপারে যা ওনারা শুনে থাকেন, আর আমি মনে করি ওনাদের এরকম করবার অধিকার আছে, কারণ যদি আমি পালক শব্দটির অর্থ বুঝতে পারি, এর অর্থ হল একজন মেষপালক, আর সুতরাং তিনি হলেন একজন প্রতিপালক অথবা একজন মেষদের পরিচালক, এমন এক পুরুষ এবং মহিলাদের দলের জন্য যাদের উপরে পবিত্র আত্মা তাকে তত্ত্বাবধায়ক রূপে নিরূপণ করেছেন, আর তার এটা জানবার অধিকার আছে যে তার মেষেরা কি ধরনের খাদ্য পাচ্ছে আর এটা কোথা থেকে আসছে। আমি মনে করি এটা তার অধিকার। আর কোনো পালক অথবা কোনো কোনো সময় লোকেরা যদি কিছুটা সন্দিগ্ধ মনা বলে মনে হয়, সেটা কখনোই কাউকে তা বিরক্ত করা উচিত নয়। এটি তো কেবল এক ব্যক্তির হৃদয়ে এক সম্মান নিয়ে আসা উচিত সেই ধরনের এক লোকের জন্য, যিনি দাঁড়িয়ে থাকেন, যিনি সেটার উপরে প্রশ্ন তোলেন। আর সর্বশেষে, যদি আপনি নিশ্চিত না হন যে আপনি সঠিক সারিতে আছেন কিনা, আপনি কিভাবে বিশ্বাসে চলতে পারবেন? যদি আপনি আপনার মস্তিষ্কে এটা ধরে রাখেন, এখন এটা মনোবিজ্ঞান মনে হতে পারে, যা এটা সম্ভবত তাই আর এটা তাই, কিন্তু এটি ঠিক আছে, কিন্তু আপনি কেবল প্রকৃতরূপে আপনার হৃদয় থেকে আপনি মনে করবেন আপনি কখনোই টেবিল থেকে ওঠেননি, আপনি সম্ভবত উঠবেন না। বুঝলেন, আপনার কাছে এটা কেবল এতটাই সাধারণ, আপনাকে বিশ্বাস করতেই হবে, আপনাকে বিশ্বাস রাখতেই হবে, আপনার কাছে আত্মবিশ্বাস থাকতে হবে। আর আপনি কোনো কিছুর উপর কিভাবে আত্মবিশ্বাস রাখতে পারেন যা আপনি এমনকি জানেনও না যে আপনি কোথায় যাচ্ছেন? আমি কিভাবে একটি পথ দিয়ে বিপজ্জনক গতিতে যেতে পারি যেখানে আমি আগে কখনো যাইনি, আর চারিদিকে এতগুলো বাঁক আছে, পরবর্তী বাঁকে কি আছে এটা না জেনে? আপনাকে দেখতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন, অথবা আপনি জানেন না কিভাবে চলতে হয়, আর প্রত্যেকেরই এরকম করা উচিত। আর যখন আপনি এটা করতে পারেন, আপনি এটা দেখতে পান, আর এটা আপনার কাছে প্রকাশ হয়ে যায়, আর আপনি জেনে যান যে আপনি কোথায় যাচ্ছেন, তখন কোনো কিছু আপনাকে থামাতে পারবে না। আর ওটাই আমি মনে করি পৌল এখানে আগ্রিপ্পকে বোঝাতে চাইছিলেন, যে তিনি তাদের বলছিলেন যে একদা আমি আপনাদেরই একজন ছিলাম। আর আমার অনুমান হতে পারে যদি এই ব্যাপটিস্ট ভাই এই সকালে ব্যাপটিস্ট মণ্ডলীতে যেতে পারতেন, তিনি এবং তার স্ত্রী, তাহলে হয়তো তাদের ওটাই সাক্ষ্য হতো, আমি এক সময় আপনাদেরই একজন ছিলাম। অথবা চার্চ অফ ক্রাইস্ট অথবা এখানে এই ক্যাম্বেলেট ভাই তার লোকদের কাছে যদি যেতেন, আমি বিশ্বাস করি এটি উত্তমদর নামে ডাকা হয়, খ্রিস্টের শিষ্য, তারা এইভাবে বলে থাকে। কিন্তু এটা আসলে আলেকজান্ডার ক্যাম্বেলের মতবাদের জন্য। আর তারপর চার্চ অফ ক্রাইস্ট আপনাকে টেনে বের করে সঙ্গীতের জন্য, ওটা ঠিক, তাই নয় কি? আর যদি তিনি তাদের কাছে ফিরে যেতে পারতেন, তিনি বলতেন, একসময় আমি আপনাদের একজন ছিলাম। আর পৌল এখানে রাজা আগ্রিপ্প এবং ফিস্টের কাছে ফিরে যান আর বলেন, একসময় আমি আপনাদেরই একজন ছিলাম, আমি ফরিসিদের দিক থেকে একজন ফরিসি। তিনি গমলিয়েলের চরণে মানুষ হয়েছিলেন, সেই মহান শিক্ষক, এবং তিনি তাদের সমস্ত ব্যবস্থা এবং নিয়ম জানতেন, এবং তারা কি বিশ্বাস করত এবং তারা কি বিশ্বাস করত না সবকিছুই জানতেন। আর বলেছিলেন, আমি প্রাণনাশ পর্যন্ত ঈশ্বরের মণ্ডলীর তাড়না করতাম, বুঝলেন? তিনি বলেছিলেন, যেই বিষয়ের উপর আমায় প্রশ্ন করা হচ্ছে আমি নিজেই তার তাড়নাকারী ছিলাম। আর আমি সবসময় এটা মনে করেছি যে স্টিফানের মৃত্যু নিশ্চয়ই পৌলের মনে খুব দাগ কেটেছিল, কারণ যখন তিনি তার স্টিফানের মুখমণ্ডলে সেই মহিমাময় দৃষ্টি দেখতে পেয়েছিলেন, যখন তিনি উপরে তাকালেন আর সেই পাথরগুলো তাকে আঘাত করে মৃত্যুর কোলে ফেলে দিচ্ছিল, আর সে বলেছিল, আমি যিশুকে ঈশ্বরের দক্ষিণে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি। আর আপনারা জানেন, আপনারা একজন বার্তাবাহককে মেরে ফেলতে পারেন, কিন্তু আপনারা কখনোই তার বার্তাকে মারতে পারবেন না। আর বার্তাটি, যদিও স্টিফান যিশুর সাথে দাঁড়িয়ে থাকবার জন্য চলে গেল, তবুও তার বার্তা দীর্ঘকাল ধরে থাকলো, কারণ পৌল এই বিষয়ে বলতে থাকলো, আর যা সে ছিল প্রেরিতদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র এবং প্রেরিত নামের অযোগ্য, কারণ তিনি সাক্ষী ছিলেন এবং তিনি এই ঈশ্বরভক্ত ব্যক্তির মৃত্যুর জন্য সম্মতি প্রদান করেছিলেন। আর সুতরাং পৌল সব লোকের মতোই, যেমন কোন ব্যক্তির করা উচিত, পৌল তার অভিজ্ঞতাকে নেয়, ফিরে গিয়ে শুরু থেকে সে কি ছিল আর তারপর এটিকে উপস্থাপন করেন আর শাস্ত্রানুসারে একে স্থাপন করেন, এটা দেখানোর জন্য যে তিনি যা কিছু করছিলেন তা শাস্ত্রানুসারেই ছিল। যদিও এটা তাদের বিশ্বাস থেকে একদম আলাদা ছিল, তবুও তিনি তাদের দেখাচ্ছিলেন যে এটা শাস্ত্রানুসারেই ছিল। সুতরাং আমি মনে করি যে আমরা যে কোনো কিছু, যেমন আমি প্রায় বলে থাকি, ভ্রাতাগণ, আপনারা যারা এই সভাগুলোতে থেকেছেন, যে যদি আমি কখনো এমন কথা আমাকে বলতে দেখা যায় যা শাস্ত্রানুসারে নয়, তাহলে আমি মনে করি যে এটা সত্য যে, অথবা যে কোনো ভাই, আমাদের একে অপরের কাছে আসা উচিত আর বলা উচিত, ওটা বাইবেলে পাওয়া যায় না। আপনারা বুঝলেন? যদি এটা বাইবেলে থাকে, আপনার কাছে এর আলাদা অনুবাদ থাকতেই পারে, কিন্তু এটি যদি এটা শাস্ত্রে থাকে তবে ঠিক আছে। এখন পৌল এখানে তার অনুবাদ দিচ্ছিলেন যা ভাববাদী বলেছেন, আর যা কিছু মোশি বলেছিলেন সেগুলো ঘটেছিল, আর তিনি পথের মধ্যে যিশুর সাথে সাক্ষাৎ করেছিলেন একটি দর্শনে, আর এই যিশুই তাকে ডেকে বের করে এনেছিলেন, যা এটা সে যিহুদীদের পক্ষে কঠিন হওয়া উচিত ছিল না, যেভাবে তিনি বলেছিলেন মহামহিম ফিস্ট আর ঐসব, যে এটা ঈশ্বর যদি মৃতগণকে উঠান তবে তাহা আপনাদের বিচারে কেন বিশ্বাসের অযোগ্য বোধ হয়, বুঝলেন? কারণ যদি আপনারা জানেন যে সেখানে ঈশ্বর কি ছিলেন এই শাস্ত্রের দ্বারা, নিশ্চিতভাবেই আপনারা জানবেন যে তিনি মৃতগণকে উত্থাপন করতে সক্ষম আছেন। আর তারপর তিনি বললেন, তিনি তাদের কাছে দম্মেশকের রাস্তায় তার সেই অভিজ্ঞতাকে রাখলেন, যে সেখানে কি হয়েছিল, যা তাদেরকে জানাবার জন্য যে এই যিশু, যার বিষয়ে প্রচার কার্যের ব্যাপারে তারা এত বেশি আলোড়ন সৃষ্টি করছিলেন, তিনি সেই ঈশ্বর ছিলেন যার তারা এতদিন ধরে সেবা করে আসছিলেন, কারণ তিনি তাদের সাথে প্রান্তরে ছিলেন, যিনি তাদের নেতৃত্ব দিয়েছিলেন, সেই আলো হয়ে, সেই আগুন, অগ্নিস্তম্ভ, যা তাদের নেতৃত্ব দিয়ে নিয়ে গিয়েছিলেন। আর তিনি পৌলের কাছে একই রকম ভাবে উপস্থিত হলেন, আবার সেই আলো হয়ে, যা তাকে অন্ধ করে দিয়েছিল। আর তিনি জিজ্ঞাসা করেছিলেন, প্রভু আপনি কে? আর তিনি বললেন, আমি যিশু, যাহাকে তুমি তাড়না করিতেছ, কণ্টকের মুখে পদাঘাত করা তোমার দুষ্কর। আর তিনি তাদেরকে বর্ণনা করতে চেষ্টা করছিলেন যে এটা কি ছিল, আর তিনি তাদের শেখাতে চেষ্টা করছিলেন যে তিনি লোকদের কাছে যা উপস্থাপন করেছিলেন তা ছিল সেই যিশু খ্রিস্টই ছিলেন সেই মসীহ, আর তিনি মৃত্যুবরণ করেছিলেন আর ঈশ্বর তাকে পুনরুত্থিত করেছেন, আর ওটা শাস্ত্রানুসারেই ছিল। আর এখন তিনি ঊর্ধ্বে উঠে আছেন পিতা ঈশ্বরের কাছে, আর তিনি ছিলেন তার পুনরুত্থানের একজন সাক্ষ্য। আর যে এই অলৌকিক কাজগুলো এবং চিহ্নগুলো এবং অদ্ভুত লক্ষণগুলো, যেগুলো লোকদের কাছে অদ্ভুত ব্যাপার ছিল, তা এক প্রকৃত শাস্ত্রানুরূপ বিশ্বাসীদের কাছে কোন নতুন ব্যাপার ছিল না, কারণ বাইবেল এই বিষয়ে বলেছে। পেছনের সেই ভাববাদীদেরকে দেখুন, তারা কিভাবে ভবিষ্যৎবাণী করেছিল খ্রিস্টের আগমনের সময় কি হবে আর তিনি কি করবেন, তৎকালে খঞ্জ হরিণের ন্যায় লম্ফ দিবে, যিশাইয়া 35 এবং বিভিন্ন শাস্ত্রাংশ তিনি উল্লেখ করতে পারতেন। আমাদের কাছে এখানে এটা লেখা নেই, কিন্তু সম্ভবত ফিরে গিয়ে এবং রাজার কাছে তার ছোট বক্তব্যে এটা উল্লেখ করছিলেন, কারণ তারা সম্ভবত তার সাথে এতটা ধৈর্য ধরত না যেমন আপনারা আমার সাথে ধরে আছেন। সুতরাং আর তারপর তিনি এটা বর্ণনা করছিলেন আর তাদের বলবার চেষ্টা করছিলেন যে তারা যে ঈশ্বরকে সেবা করছিল। আর তারপর আবার তিনি বললেন, ইহারা যাহাকে দল বলে সেটা হলো পাগলামো। বুঝলেন, ইহারা যাহাকে দল বলে সেই পথ অনুসারে আমি প্রত্যেক ঈশ্বরের আরাধনা করিয়া থাকি। বুঝলেন, ইহারা যাহাকে দল বলে। আমি নিশ্চিত যে আজ যদি আমরা আগেকার মণ্ডলীগুলোর সাথে দাঁড়াতাম যেখানে আমরা আগে ছিলাম, যেমন প্রেসবিটেরিয়ান, ক্যাথলিক, ব্যাপটিস্ট এবং অন্যান্য মণ্ডলীগুলো, তবে আমরা সেই একই সাক্ষ্য সেই লোকদেরকে বলতাম যারা বলে যে তারা চায়, অনেকটা এরকম, এই ভাইদেরকে একটি মানসিক হাসপাতালে পাঠিয়ে দাও অথবা ওরকমই কিছু। ইহারা যাকে দল বলে সেই পথ অনুসারে আমি প্রত্যেক ঈশ্বরের আরাধনা করিয়া থাকি। আর কত মহান সাক্ষ্য ছিল সেটা আগ্রিপ্পার সামনে, যতক্ষণ না এমনকি তিনি এই কথার মাঝে চিল্লিয়ে উঠেছিলেন আর বলেছিলেন, পোল পোল, তুমি অল্পেই আমাকে খ্রিস্টান করিতে চেষ্টা পাইতেছ। দেখলেন কিভাবে তিনি শাস্ত্রকে কতটা স্বচ্ছভাবে উপস্থাপন করেছিলেন, যা ছিল তার নিজেরই ধর্মের মণ্ডলীর থেকে সম্পূর্ণ বিপরীত। কিন্তু বাক্য এতটাই স্পষ্ট ছিল যে শেষে তিনি বললেন, তুমি অল্পেই আমাকে তোমার মতো করিতে চেষ্টা পাইতেছ। পোল বলেছেন, কেবল আপনি নন কিন্তু অন্য সমস্ত লোক একসঙ্গে, এই বন্ধন ছাড়া আমি যেমন, আপনারা দেখুন, কিন্তু যেন তিনি যেমন সেই রকমই বিশ্বাসী হয়ে উঠতে পারেন। অন্য কথায়, যদি আমি ঈশ্বরের কাছে চাই যেন আপনারাও সেই প্রকাশকে দেখতে পান যেমন আমি এটিকে দেখি, অন্য কথায় আমি চাই যেন আপনারা তা করতে পারেন। বুঝলেন, আমি কেবল চাই যেন আপনারা তা করেন। যখন ফিস্ট, আমি বিশ্বাস করি, তাকে বলেছিলেন যে তিনি বহু বিদ্যাভ্যাস করেছেন যে তিনি পাগল হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি তাকে জানালেন যে তিনি পাগল নন, যে তিনি জানতেন যে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন। আর আমি এটাই বলবো আজ সকালে, ভ্রাতাগণ, আমি একান্ত রূপে চাই যেন আমি পৌলের জীবনকে পরোক্ষভাবে প্রকাশ করছি না, কেবল একটি ছোট প্রাথমিক কথা রাখবার জন্য বলছি, কারণ এখানে আরো অনেকজন আছেন যারা সম্ভবত এই সকালে বক্তব্য রাখবেন, কিন্তু আমি এই সুযোগটি নিতে চাইছিলাম যেন এটা বলতে পারি। এখন আমি ইচ্ছা করি যে প্রত্যেক আলাদা মণ্ডলীগুলো, যেমন আমি শুনলাম যে আপনারা নিচে যান, বেথেল মন্দির, স্বাধীন, অ্যাসেম্বলিজ অব গড আর বিভিন্ন মণ্ডলীগুলো, আমি চাই যে আপনারা সকলেই তা দেখতে পান যা আমি দেখতে পাই, যেন আপনারা দেখতে পারেন। আমি চাই যেন আমি যেসব দর্শনগুলো দেখি আপনারাও সেগুলো দেখতে পান, তখন আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন যে এইটা পরিচর্যা কার্য হতে। যখন আমি ব্যাপটিস্ট মণ্ডলী ছাড়লাম যেন পেন্টিকোস্টে চলে আসতে পারি, এবং ডক্টর রয় ই ডেভিস, যিনি আমায় মিশনারি ব্যাপটিস্ট মণ্ডলীতে অভিষেক করেছিলেন, আমায় বলেছিলেন যে আমি এক দুঃস্বপ্ন দেখেছি যখন প্রভুর দর্শনগুলো আসত আর আমার সাথে কথা বলত। আর আপনারা জানেন যে তখন আরোগ্যদান কি ছিল, এটা ছিল সব থেকে নিম্ন বিষয়। আর আমি পেন্টিকোস্টালদের বিষয়ে কিছুই জানতাম না। আমি শুনেছিলাম যে তারা হলো একগুচ্ছ পবিত্র কপটীদের একটি দল, যারা মেঝেতে পড়ে থাকে আর পাগল কুকুরের মতো আচরণ করে, আর তাদেরকে পাখা দিয়ে হাওয়া করতে হয় এবং তারপর তারা আবার জীবনে ফিরে আসে, আর ওই রকম ব্যাপার। আমি পেন্টিকোস্টাল লোকদের বিষয়ে কেবল এটাই জানতাম। তিনি বলেছিলেন, তোমার কি মনে হয় কে তোমার কথা শুনবে? আমি বলেছিলাম, যদি ঈশ্বর আমায় প্রেরণ করছেন তাহলে সেখানে কোথাও না কোথাও এবং কেউ না কেউ নিশ্চয়ই আছে যার কাছে তিনি আমায় পাঠাচ্ছেন। ওটা ঠিক, দেখলেন? কারণ আমি বলেছিলাম, ডক্টর ডেভিস, আমি বলেছিলাম তিনি কেবল প্রকৃতিরূপেই ছিলেন, আমি সেখানে দাঁড়িয়েছি এবং তাকে দেখেছি। আমি বলেছিলাম তারা আমায় বলতো যে ওই দর্শনগুলো, আমি একজন গভীর বিশ্বাসী ভ্রাতাগণ যে ঈশ্বরের অনুগ্রহ দান সকল ও তাহার আহ্বান অনুশোচনা রহিত, আমি তা বিশ্বাস করি। আপনি জন্ম নিয়েছেন, আপনি কখনই তা হতে পারবেন না যা আপনি নন, আর যখনই আপনি নিজেকে কিছু বানানোর চেষ্টা করেন যা আপনি নন, তখন আপনি কেবল এক কপটির কাজ করছেন। আর ঈশ্বর, এর পূর্বে যে আমি একজন কপটি হয়ে যাই তার আগেই আমায় মরে যেতে দিন। বুঝলেন, আমাকে কেবল সেটাই হতে দিন যা আমি আছি, আর তারপর এটিকে সাধারণ এবং স্বচ্ছ করে দিতে দিন, আর তারপর আমায় ওরকম হতে দিন, আর সকলেই জানেন, তখন আপনি সঠিকভাবে জানতে পারেন। আর তাই এখন, যেমন আপনারা জানেন, আমি খুব বেশি বিদ্যালয়ের শিক্ষালাভ করতে পারিনি যেমন আমি বলেছি, তাই আমার ধর্মতত্ত্বের দিক থেকে কেউ যদি সবথেকে দুর্বল কেউ হয়ে থাকে, তবে আমি সেই ব্যক্তি। বুঝলেন, আর এক প্রচারক হিসেবে আমি খুব কষ্টেই নিজেকে একজন প্রচারক রূপে নিজেকে পরিচয় দিতে পারবো, বিদ্যালয়ের শিক্ষা না পাওয়া এবং শব্দ না জানা আর ওইসব ব্যাপারের কারণে। আমার কাছে অল্প পরিমাণে যা কিছু আছে যেন আমার জ্ঞানানুসারে যতটা আমি জানি তার অনুগ্রহ দ্বারা, প্রভু যীশুর দ্বারা, আমি আমার সমস্ত ভাই বোনদের সমস্ত জায়গায় বন্টন করবার চেষ্টা করে থাকি যেন এটা বন্টন করতে পারি। আর কিন্তু যখন আমি ব্যাপটিস্ট মণ্ডলী ছাড়ি, সেটা ছিল একমাত্র মণ্ডলী যেখানে আমি কখনো এসেছিলাম অথবা যেখানে আমার অভিষেক হয়েছিল। আর আমার 1933 সালে অভিষেক হয়েছিল মিশনারি ব্যাপটিস্ট মণ্ডলী জেফারসনভিলে, ইন্ডিয়ানাতে। এটা ছিল দক্ষিণী ব্যাপটিস্ট কনভেনশনের এক সদস্য। তারপর আমরা এই সময়, আমি দূরে টেনে চলে গিয়েছিলাম আর কেবল এখন ব্যাপটিস্ট মণ্ডলী হল এক সার্বভৌম মণ্ডলী, আমরা সকলেই সেটা জানি। এটা একটি আপনি চাইলে যে কোনো বিষয়ে প্রচার করতে পারেন যদি আপনার মণ্ডলী এটার জন্য তৈরি থাকে, আর কেবল আপনি যা চান তা প্রচার করতে পারেন, আর আমি সেটা পছন্দ করি, বুঝলেন? কারণ আমি বিশ্বাস করি যে এটা প্রেরিতদের মতানুযায়ী, কারণ আমরা উপলব্ধি করি যে পালক হলেন মস্তক, মণ্ডলীর সর্বোচ্চ পদাধিকারী সেই যাজক। আর যদি সেই কোনো বিষয় অথবা অন্য কেউ এসে পালকের কাছ থেকে সে প্রকাশকে বের করে দিতে চায়, তাহলে কিভাবে ঈশ্বর কখনো তার মণ্ডলীতে কাজ করবেন? আপনারা দেখুন, আপনি কেবল এটা পেতেই পারেন না। তাই আর আমার কাছে, আমি যখন সেখান থেকে বেরিয়ে এলাম, আমি প্রথম যে দলের সাথে সাক্ষাৎ করলাম তা সেন্ট লুইস মিসৌরিতে ছোট বেটি ডরোথির আরোগ্যদান করছিল, আর এটা ছিল একটি পেন্টিকোস্টাল ইউনাইটেড অথবা এক পেন্টিকোস্টাল যিশু নামযুক্ত মণ্ডলী। আর এই পালক যার সাথে যুক্ত ছিলেন আর ওনার ছোট মেয়ে সুস্থতা লাভ করেছিল, খোলাখুলিভাবে বললে আমি ভেবেছিলাম যে ওটাই ওনাকে পেন্টিকোস্টাল বানিয়েছিল, কারণ তারা নিজেদেরকে কেবল যিশু বলতো। আর আমি ভাবতাম যে ঠিক ওটাই তাদের পেন্টিকোস্টাল বানিয়েছিল, কারণ ওটাই তারা নিজেদেরকে বলতো, আর ওটাই ছিল পার্থক্য। তাই আচ্ছা, তারপর আমি সেখান থেকে চলে গেলাম, আর একজন ভালো ব্যক্তি যিনি সেন্ট লুইসে এক মহান সভা নিয়েছিলেন, যার ছবি ওখানে দেখা যাচ্ছে, আর আমাদের কাছে ছিল কেল প্রেক্ষাগৃহ। আর প্রথম রাতে অথবা দ্বিতীয় রাতে ওখানে প্রায় 14,000 জন লোকে ভরা ছিল, আর আমরা এমনকি পারছিলাম না, দরজাগুলোর সামনে পুলিশ রাখতে হয়েছিল যেন তাদের সরিয়ে দেয়। আর তারপর সেখান থেকে নিচে জোন্সবোরোতে অবস্থিত আশীর্বাদযুক্ত পুরাতন বাইবেলকালীন ভজনালয়ের রিচার্ড টি রোডে চলে গিয়েছিলাম, যা সেই একই সংস্থার অন্তর্গত ছিল। আর সেখান থেকে ডক্টর জি এইচ ব্রাউনে চলে গেলাম, যা সেই একই সংস্থার অন্তর্গত ছিল, যা লিটল রক অঞ্চলের 505 ভিক্টর স্ট্রিট আরকেনসাসে অবস্থিত ছিল। আর সেখান থেকে পশ্চিম উপকূলে চলে গিয়েছিলাম, আর যখন আমি পশ্চিম উপকূলে গেলাম আমি আজ পেলাম। তারপর আমি পেলাম যে পেন্টিকোস্টাল লোকদের মধ্যে ঠিক ততটাই বিভাজন আছে তাদের সংস্থাগুলোর মধ্যে যেমনটা আমাদের ব্যাপটিস্ট মণ্ডলীতে আছে, বুঝলেন? তাদের মধ্যে অনেকগুলো বিভাজন ছিল, তাদের কাছে অনেক বিভিন্নতা ছিল। সেখানে ছিল অ্যাসেম্বলিজ অব গড, চার্চ অব গড, আর অন্য কিছু, আর অন্য কিছু, আর সেই রকম অনেক বিভিন্নতা। আর তারা তাদেরকে আলাদা করে রেখেছিল, আর ছোট ছোট সীমারেখা বানিয়ে রেখেছিল। আর অন্যান্য ভাইয়েরা আমার কাছে আসতে লাগলেন, আর আমায় বলতে লাগলেন, কেন আপনি একজন কেবল যিশু দলভুক্ত এই লোকদের সাথে এখানে এসেছেন? আমি বললাম, না, আমি নিজেকে সেটা বলি না, বুঝলেন? তিনি বললেন, কেন আপনি তাদের সাথে যুক্ত হয়ে আছেন? আমি বললাম, আচ্ছা, এতে তো আমি সেটা হয়ে যাই না, দেখলেন? আর আমি বললাম, আমি কেবল, তারা আমার ভাই। আর উনি বললেন, কেন, তারা তো একদল, কেন, তাদের কাছে কিছুই নেই, কেবল বাজ পাখির একটি দলের মতো আর ওইসব বিষয় চারিদিকে, তারা ওরকম করে থাকে সেখানে। আমি বললাম, এখন আমি মাপ চাইছি, আমি সেখানে প্রকৃত ঈশ্বর ভক্ত লোকদের সাথে সাক্ষাৎ করেছি, আর তারা ঈশ্বরের লোক। আর আমি বললাম, আমি নিশ্চিত রূপেই তাদেরকে মন্দ বলতে বিরক্তি বোধ করছি, কারণ তারা মন্দ নয়। আচ্ছা, তারপর আমি কোনো দিকের পক্ষ না দেখিয়ে যতক্ষণ আমি পারলাম সেই কথাটাকে ওখানেই শেষ করবার চেষ্টা করলাম। আচ্ছা, আমি অধ্যয়ন করতে শুরু করে দিলাম তাদের ভাবনাগুলি কি ছিল, আর তাদের মধ্যে কি আলাদা বিষয় ছিল, আর কি তাদেরকে আলাদা করে রেখেছে। আর আমি পেলাম যে প্রকৃতিরূপে দুটো বড় দল আছে, তাদের মধ্যে একটি ছিল যাকে বলা হয় কেবল যিশু বা জিজাস অনলি, আর অন্যটিকে বলা হয় অ্যাসেম্বলিজ অব গড। আর তাদেরকে বের করে দেওয়া হয়েছে অথবা আলাদা করে দেওয়া হয়েছে জলের বাপতিস্মের ভিত্তিতে, একটি দল পিতা পুত্র পবিত্র আত্মার এবং অন্যটি যিশুর নাম ব্যবহার করে বাপতিস্ম দেয়। আচ্ছা, আমি তাকালাম আর দেখলাম যে উভয় দিকেই মহান ব্যক্তিরা আছে, ঈশ্বরের দাসেরা আছে। আর আমি ভাবলাম, ও ঈশ্বর, যদি আমি তাদের সবাইকে দেখতে পেতাম যে তারা একসাথে মিলে আছে, কেবল এগিয়ে যেত, আর কিন্তু তাদের মাঝে কোনো রেখা না টেনে আর বলে আমরা ওদের সাথে সহভাগিতা করব না। কিন্তু আমি পেলাম এর মধ্যে মন্দ আত্মা তাদের মধ্যে ঢুকে পড়েছে, আর এই বিষয়টিকে নিয়ে তাদের মধ্যে ঘৃণা এবং দ্বেষ উৎপন্ন করেছে। আমি ভাবলাম, এটাই তো সেই ব্যাপার যা শয়তান চায়, ওটাই তো সে চায়। যতক্ষণ আপনাদের বন্দুকগুলো একে অপরের দিকে তাক করে লাগানো থাকবে, তাকে লড়াই করবার কোনো প্রয়োজনই পড়বে না। আর আমি, আর তারপর এই কারণে অবশেষে এক চরম পরীক্ষা এলো, আর এই ব্যাপারটি প্রায় 1946 সালে সিটেল ওয়াশিংটনে হয়েছিল। আর এক সকালে আমি হোটেলের বারান্দায় এসেছিলাম এরকমই ভাবে, কিছু সেবকদের সাথে একটি প্রাতরাশ সারবার জন্য, আর আমায় দুজন মুখ্য ব্যক্তির সাথে কথা বলতে হয়েছে, আর তাদের মধ্যে একজন ছিলেন ডক্টর নেস। আর আমি মনে করি যে অ্যাসেম্বলি অব গডের ভাইদের তাকে মনে থাকতে পারে, তিনি উত্তর পশ্চিমাঞ্চলে থাকতেন, একজন মহান জ্ঞানী বিদ্বান ব্যক্তি ছিলেন, তিনি অ্যাসেম্বলি অব গডকে প্রতিনিধিত্ব করতেন। আর তারপর ডক্টর সিজম, যিনি ইউনাইটেড পেন্টিকোস্টাল মন্ডলী থেকে ছিলেন। আমার অনুমান যে আপনারা ইউনাইটেড পেন্টিকোস্টাল ভাইরা ওনাকে জানেন। তিনিও উত্তর পশ্চিমাঞ্চল থেকে সেখানে ছিলেন, আর তিনি তাদের ঊর্ধ্বে ছিলেন এবং সেখানকার জেলার ঊর্ধ্বে ছিলেন। আচ্ছা, এই দুই ব্যক্তি সাক্ষাৎ করেন আর আমাকে তাদের সামনে আনা হয়েছিল, কারণ দুদিক থেকেই ধারগুলো তীক্ষ্ণ হচ্ছিল আর এটা আমায় চারিদিক দিয়েই কাটছিল। আর আমি ভাবলাম আমার কি করা উচিত, আমি কি করতে পারি এখন। আচ্ছা, তারা বলেছিলেন, আচ্ছা আপনাকে অবশ্যই হয় একজন অথবা অন্যজনের পক্ষ নিতে হবে। যদি আপনি যিশুর নামে বাপতিস্মের পক্ষে যেতে চান, তাহলে আপনাকে যিশুর নামের পক্ষে থাকতে হবে। আপনি যদি অ্যাসেম্বলিজ অব গডের সাথে যেতে চান, তবে আপনাকে যিশুর নামে বাপতিস্ম থেকে ছেড়ে চলে যেতে হবে আর অ্যাসেম্বলিজ অব গডের সাথে থাকতে হবে, অথবা ওরকম সব বলছিলেন। এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছিল যেখানে আমাকে কোনো একটি পক্ষ প্রদর্শন করতে হতো। সেখানে যাওয়ার আগে সেই সকালে আমি অনেক প্রার্থনা করেছিলাম। আমি বলেছিলাম, ঈশ্বর আমায় সাহায্য করুন, কারণ সেখানে দুজন বিশিষ্ট ব্যক্তি আছেন, সেখানে কয়েক হাজার সেবকগণ আছেন, আর আপনি আমায় এখানে একটি পরিচর্যা কার্যের সাথে পাঠিয়েছেন, আর তারা উভয়ই আপনার সেবক। আর যখন একটি সংস্থা আরেকটির বিরুদ্ধে লড়ছে, তখন আমার কি উচিত হবে? যা কিছু প্রভাব আমার কোনো একটি সংস্থার উপর আছে সেটা সেখানে রাখা? দেখুন, আমি এটা করতে সঠিক বোধ করছি না। আমি মনে করি না এটা আমার জন্য খ্রিস্টের ইচ্ছা হবে যে এটা করতে। এবং আমি বললাম, ঈশ্বর আমায় সাহায্য করুন এবং আমাকে কিছু করতে দিন বা আমায় কিছু বলতে দিন। আর তারপর আমার কাছে কেউ ছিল না, আমি ঠিক সেখানে দাঁড়িয়েছিলাম, শুধু প্রভু যীশু এবং আমি সেই সকালে। আচ্ছা, মহান বিতর্কটি হাজির হল, আপনি কি করতে যাচ্ছেন, কি সিদ্ধান্ত আপনি নিতে যাচ্ছেন? আমি বললাম, আমার সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে। আমার সিদ্ধান্ত হল যে আপনাদের উভয়ের মধ্যে থেকে এবং কোন সংস্থায় যোগদান না হয়ে এবং আপনাদের উভয়ের চারিদিকে হাত রেখে বলতে চাই, আমরা ভাই, দেখুন দেখুন আমরা সকলে ভ্রাতা, দেখুন। এবং আমি বললাম, আমি যতটা পেরেছি সেই সব বইগুলো পড়বার চেষ্টা করেছি, কিভাবে এটা উঠে এসেছে যাকে নতুন বিষয় বলা হচ্ছে, এবং কিভাবে সেগুলো নিজেদেরকে আলাদা করে দিয়েছিল, এবং কিভাবে এটা শুরু হলো এভাবে না ওভাবে। আর আমি বললাম, আপনাদের দুজনের তর্কের মধ্যে যা আছে, আমি বললাম এটা হলো সেই একই জিনিস যা পেন্টিকোস্টের সেই গতিকে ভেঙে দিয়েছিল। সেই দিন পঞ্চাশ সপ্তমীর পর তারা একে অপরের মধ্যে তর্ক শুরু করে দিয়েছিল, এবং আমি বললাম সেই জিনিসটি আবার আলাদা করছে। আমি বললাম, ভাইরা, এমন কোন সম্ভাবনা আছে কি যে আপনাদের মধ্যে একজন মধ্যস্থতাকারী হতে পারে? এমন কেউ আছে কি যে আপনাদের মাঝে দাঁড়াতে পারে? আচ্ছা, ওনারা এতে ওনাদের মুখ খুলতে পারলেন না, কারণ এটা তাদের খুব ধারালো লেগেছিল। আপনারা জানেন প্রায় 15-20 বছর আগে এটি কিভাবে হয়েছিল, কারণ এক দল অন্যটি থেকে আলাদা হয়ে গিয়েছিল এবং সেখানে খুব তর্ক বিতর্ক ছিল। তাই আমি বললাম, আচ্ছা ভাই, এখানে আমি যা করতে যাচ্ছি, আমি ঈশ্বর আমাকে কখনোই বাপতিস্ম দিতে পাঠাননি, যে কোনোভাবে তিনি আমাকে তার অসুস্থ সন্তানদের জন্য প্রার্থনা করতে পাঠিয়েছেন। আমি বললাম, তাই আমি অসুস্থ সন্তানদের জন্য প্রার্থনা করতে যাচ্ছি এবং আপনারা সেবকগণ আপনারা আপনাদের নিজস্ব বাপতিস্ম দিন। আমি বললাম, এখন আমি আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করতে চাই যেন আপনারা বুঝতে পারেন। আমি বললাম, ভাই নেস, আপনি কি বিশ্বাস করেন যে এই যিশু নামওয়ালা লোকেরা তারা কি পবিত্রাত্মা পেয়েছে যখন তারা অন্য ভাষায় কথা বলে এবং সে একই জিনিস করে যা আপনারা অ্যাসেম্বলি অব গডের লোকেরা করেন? বললেন, অবশ্যই। আমি বললাম, ভাই সিজম, আপনি কি বিশ্বাস করেন যে যখন অ্যাসেম্বলি অব গডের লোকেরা অন্যান্য ভাষায় কথা বলে এবং একই রকম কাজ করে যা আপনারা বাপতিস্মের সময় করেন, তখন তারা পবিত্রাত্মা পেয়েছে? তিনি বললেন, অবশ্যই আমি সেটা বিশ্বাস করি। আমি বললাম, এখন বাইবেল বলে ঈশ্বর তাকে পবিত্রাত্মা দেন যে তার আজ্ঞা মেনে চলে। এখন কে তার কথা মেনে চলেছে, কে তার আনুগত্যে থেকেছে, আপনাদের মধ্যে কারা তাকে অনুসরণ করেছে? এবং ঈশ্বর আপনাদের উভয়কেই পবিত্রাত্মা দিয়েছেন, দেখুন। আমি বললাম, ভাই সিজম, আপনি কি বলবেন যে ভাই নেস পবিত্রাত্মা পাননি? বললেন, না। আমি বললাম, আপনি কি বলবেন যে ভাই সিজম পবিত্রাত্মা পাননি? না। দেখুন যে তারা উভয়ই বিশ্বাস করেন যে অন্যজন পবিত্রাত্মা পেয়েছেন, কিন্তু আপনারা দেখুন এটির কোনো অর্থই হয় না ভ্রাতাগণ, এটার কোনো অর্থই নেই। এখন একটু পরে আমি শুনলাম, আমি এক মিনিটে আমার বিষয়ে ফিরে আসতে চলেছি। এখানে ফিনল্যান্ডের ভাইরা উপস্থিত আছে। ফিনল্যান্ড ছেড়ে যাওয়ার পর আমি মনে করি ঈশ্বর আমাদের মহানতম সভাগুলির মধ্যে একটি সেখানে হতে দিয়েছিলেন। সেখানে ছোট মৃত ছেলেটি উত্থাপিত হয়েছিল আর সেখানে অনেক কিছু হয়েছিল। আমি সুইডেনের স্টকহোমে ফিলাডেলফিয়া গির্জার লিভি পেথ্রুসের সাথে সাক্ষাৎ করেছিলাম, যিনি ঈশ্বরের একজন মহান ব্যক্তি এবং উনি ফিলাডেলফিয়া গির্জা থেকে এসেছিলেন। ভাই গর্ডন লিন্ডসে, যিনি এখন আমি মনে করি না যে তিনি এখন এটির সাথে যুক্ত আছেন, কিন্তু তিনি অ্যাসেম্বলি অব গডের সাথে যুক্ত ছিলেন এবং অ্যাসেম্বলি অব গড হল আমার মহান পৃষ্ঠপোষকগুলোর মধ্যে একটি আন্তর্জাতিকভাবে, এবং ফোর স্কোয়ার, যা অ্যাসেম্বলি অব গড থেকে আলাদা হয়ে গিয়েছে, তারাও আমার মহান পৃষ্ঠপোষকগুলোর মধ্যে একটি ছিল। ওয়ানেসরাও আন্তর্জাতিকভাবে আমার মহান পৃষ্ঠপোষকগুলির মধ্যে একটি ছিল, দেখুন, এবং আমি ঠিক এই কথাতেই স্থির থাকলাম, শুধুমাত্র তীক্ষ্ণ প্রান্তগুলি ছেড়ে, এবং তারপর একটি সিদ্ধান্ত গ্রহণ করলাম যে আমি কোনো পক্ষে দাঁড়াবো না যারা হইচই করছিল, যতক্ষণ না আমরা দেখতে পারি যে আমরা ভাই এবং একসঙ্গে মিলিত হই, এবং তারপর আমরা সবাই সেখানে সরাসরি একই বিন্দুতে দেখতে পাব যে আমরা একই উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পূর্ণ করবার জন্য আসছি। এবং আপনাকে প্রথমে অবশ্যই আপনার উদ্দেশ্য এবং লক্ষ্যকে পরীক্ষা করতে হবে। প্রথমত ঈশ্বরের ইচ্ছাকে খুঁজুন, এবং তারপর আপনার লক্ষ্যকে খুঁজুন, এবং তারপর আপনার উদ্দেশ্যকে পরীক্ষা করুন, এবং আপনার উদ্দেশ্য সঠিক কিনা দেখুন। তারপর যেমন যীশু মার্ক 11:24 বলেছিল, যদি এই পর্বতকে বলো উপড়িয়ে যাও আর মনে সন্দেহ না করো, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে সন্দেহ আছে যে এটা ঈশ্বরের ইচ্ছা কিনা বা আপনার লক্ষ্য বা উদ্দেশ্য ভুল থাকে, তবে এটা কিভাবে উপড়াতে পারবে? কিন্তু যখন আপনি জানেন যে আপনার উদ্দেশ্য সঠিক এবং এটি ঈশ্বরের ইচ্ছা এবং আপনার লক্ষ্য সঠিক, তবে এটিকে সরতেই হবে, ওটাই সবকিছু, না হলে ঈশ্বর কিছু ভুল বলেছিলেন। এটাই সেই কারণ যখন আমি মঞ্চে যাই গির্জাগুলোতে, কেউ আমাকে কখনো মঞ্চে সেগুলো উল্লেখ করতে শুনেনি, সেই সব বিষয়গুলো আমি শুধু সেগুলোকে একাকী ছেড়ে দিই। দেখুন, এটা নির্ভর করে আপনাদের উপরে। দেখুন, আমি এখানে খ্রিস্টের জন্য আত্মা জয় করতে আপনাদেরকে সাহায্য করবার জন্য এসেছি, একটি দৈব দানের দ্বারা। আপনারা দেখুন, বুঝলেন, এতে কোনো কিছু আসে যায় না, আপনারা আপনাদের বাপ্তিস্ম করুন। কিন্তু তারপর যখন সেটা আসে, অবশ্যই আমায় সবকিছু বলে ডাকা হয়েছে, আমাকে বলা হয়েছে আমি জানি না কত কিছু, যে কোনো জায়গায় একজন ঈশ্বরের পুত্র থেকে শুরু করে একজন শয়তান পর্যন্ত বলা হয়েছে, ওটা ঠিক, সবকিছু বলা হয়েছে। কিন্তু এসব কিছুর পরেও আমি আপনার ভাই, ঈশ্বরের রাজ্যের সহনাগরিক, আপনাদের সাথে কাজ করে চলেছি সেই রাজ্যের জন্য, এবং এটা সত্য। এখন আমি যদি সব ঠিক থাকে এবং আপনারা যদি মনে করেন আমাদের কাছে পর্যাপ্ত সময় আছে, তবে আমি আপনাদেরকে বলবো কিভাবে আমরা ওটা আলোচনা করেছিলাম, ঠিক আছে তো ভাতাগণ? কেবল কিছু মিনিটের জন্য ভাই নেস এবং অন্যেরা, ঠিক আছে তো? আর হতে পারে যে এটা আপনাদেরকে কিছুটা সাহায্য করবে, এটা আপনাদের কিছুটা বুঝতে সাহায্য করবে। আমি এখানে কিছু কিছু জিনিস লিখে রেখেছি যা আমার স্মরণে আছে, যেগুলো সেখানে হয়েছিল। আর তাই তারা আমায় জিজ্ঞাসা করেছিলেন আমি ত্রিত্ববাদকে বিশ্বাস করি কিনা, আমি কি বিশ্বাস করি যে ঈশ্বরের মধ্যে ত্রিত্ববাদ আছে। এখন ভাইয়েরা, আমরা যখন এদিকে এগোচ্ছি, তখন আমি আশা করি যে যখন এটি শেষ হবে তখনও আমরা একই রকম ভাই থাকব যেমনটা আমরা এতদিন ছিলাম, বুঝলেন। কিন্তু আমি মনে করি যে আমি আপনাদের কাছে ঋণী, কারণ আপনাদের লোকেরা আমার সভায় আসে এবং আমি অবশ্যই চাইব না যে তারা প্রতারিত হয়ে দূরে চলে যায়। এবং আমি সর্বদা লোকদেরকে বলেছি যারা আমাকে প্রশ্ন করে, যা আমি মঞ্চে প্রচার করি তার বাইরে, এবং এখানে আমার সচিব এবং আরো অনেকে আছে, যদি তারা আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে, এই বিষয়ে বা ওই বিষয়ে আপনি কি বলেন, আমি বলি আপনার পালককে জিজ্ঞাসা করুন, দেখুন, কারণ তিনি যদি আপনাকে এতদূর পর্যন্ত নেতৃত্ব দিয়ে নিয়ে এসেছেন, যতক্ষণ না আপনি পবিত্র আত্মা প্রাপ্ত করেছেন, তাহলে তিনি আপনাকে আগেও নিয়ে যাবেন। আপনি আপনার পালককে জিজ্ঞাসা করুন, কারণ সামান্য জিনিসই বিভ্রান্তির সৃষ্টি করে, আর তাই আমি এটা থেকে দূরে থাকি। আপনি দেখুন, এখন আর আমাকে বলা হয়েছে যে আমি একজন যোদ্ধা এই সংগঠনগুলোর বিরুদ্ধে, এখন আমি তা নই। আমি মনে করি সংগঠন চমৎকার, কিন্তু যখন আপনার সংগঠনের প্রণালী দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তখন আমি সেটার বিরুদ্ধে থাকি। দেখুন, এটা ওয়াননেস কিনা তা কোনো ব্যাপার না, অথবা এটা তৃত্ববাদ বা যাই হোক না কেন, এটা সেই প্রণালী যে যখন আপনি একটি স্থানে চলে যান আপনি বলেন আমরা অ্যাসেম্বলি অব গড, ভালো, রাস্তার উপরে কে, ও ওরা আমাদের ভাই, তাদের ইউনাইটেড পেন্টিকোস্টাল বলা হয়। আচ্ছা, ওখানে সে কে, ও ফোর স্কোয়ারের ভাইরা, ও আমরা বিস্ময়কর ভাই, আমাদের একটি মহান সহভাগিতা আছে একে অপরের সাথে, ও আপনারা সকলে একই জিনিস বিশ্বাস করেন, ও হ্যাঁ আমরা বিশ্বাস করি। এখন আচ্ছা, কোন জিনিসটি আপনাদেরকে এরকম করে তোলে, আচ্ছা এই ভাইরা এইভাবে বাপ্তিস্ম দিচ্ছে এবং এরা এইভাবে বাপ্তিস্ম দিচ্ছে, আমাদের থেকে মুখ ঘুরিয়ে নেয়, এবং এই বাপ্তিস্ম দক্ষিণ আফ্রিকার মতো সেখানে, ভাই আমরা এটা সম্মুখীন হয়েছিলাম, তারা আমাকে জিজ্ঞাসা করেছিল, একটি দল তিনবার সামনে মুখ করে বাপ্তিস্ম দিচ্ছে এবং অন্য দলটি আবার পিছনের দিকে পিট করে তিনবার বাপ্তিস্ম দিচ্ছে, এবং তারা বলেছিল, আমি বললাম আপনারা এটা কোথা থেকে পেলেন? একজন বললেন, যখন তিনি মারা যান বাইবেল বলে যে তিনি সামনের দিকে ঝুঁকে মরেছিলেন, এবং বললেন তাই আমাদেরকে সামনের দিকে মুখ করে ডোবানো উচিত। আর আমি বললাম ঠিক আছে, অন্য দলকে বললাম আপনাদের ব্যাপারে কি, বলেছিল আপনি কি কখনো একজন মানুষকে তার মুখ সামনে ঝুঁকিয়ে কবর দিয়েছেন? আচ্ছা, আপনি কি জানেন তারা নিজেদের বিভক্ত করে ফেলেছে এবং দুটি দল তৈরি করে, দুটি সংগঠন বানিয়ে ফেলেছে। ও দয়া ভাইয়েরা, এটাই তো শয়তান চায়, ঠিক এটাই সে চায়। হ্যাঁ, নিজেকে পান। এখন দেখুন, এটি অ্যাপোস্টলিক ফেইথ মিশন নয় অথবা এটি পেন্টিকোস্টাল অ্যাসেম্বলি নয়, অপর প্রান্তে এটা সেটি নয়। এখানে উভয় দলের মধ্যে ভালো মানুষ আছে, যেমন এখানে আছে, কিন্তু আপনারা দেখুন এটা একটা প্রণালী। এটি ঠিক ক্যাথলিকদের মতো, যেমন আমি প্রায়ই বলে থাকি, যদি সে ক্যাথলিক হয় আর পরিত্রাণের জন্য খ্রিস্টের উপর নির্ভর করছে তবে সে উদ্ধার পেয়েছে, নিশ্চিতভাবে ওটা সত্য। যদি সে মণ্ডলীর উপর নির্ভর করছে তাহলে সে হারিয়ে গিয়েছে। আর পেন্টিকোস্টাল ভাইয়েরা, আপনাদের যে কোনো ব্যক্তি জানেন, যদি আমরা পেন্টিকোস্টাল গির্জার দিকে তাকিয়ে থাকি যে সেই গির্জা আমাদেরকে উদ্ধার করবে, আমরা তাহলে সব থেকে বেচারা লোকদের মধ্যে আছি, ওটা ঠিক, কারণ আমরা হারিয়ে গিয়েছি, ওটা ঠিক। কিন্তু যদি আমরা খ্রিস্টের দিকে তাকিয়ে আছি তাহলে আমরা উদ্ধার পেয়েছি তোমার বিশ্বাস দ্বারা। সেটা কি? একটি সম্পূর্ণ কাজ। কাজ করার ছোট ছোট পদ্ধতি আর নাম, এগুলোতে বেশি কিছু আসে যায় না। এখন আমি ভাই সিজমকে এবং ভাই নেসকে বললাম, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি বললাম, এখন আমি ভাই আপনাদের সাথে কোনো পক্ষ নিতে যাচ্ছি না, এবং আমি জানি যতক্ষণ আপনারা হইচই করতে থাকবেন আপনারা উভয়ই ভুলের মধ্যে পড়ে থাকবেন। দেখুন, কারণ আমি বরং আমার মতবাদে ভুল এবং আমার হৃদয় সঠিক হতে পছন্দ করব, এর চেয়ে যে আমি আমার মতবাদে সঠিক হই এবং আমার অন্তরে ভুল থাকি। দেখুন, আমি বললাম মোটের উপর এটি আপনার হৃদয়ের অবস্থার উপর নির্ভর করে। আর আমি এটা একটা অভ্যাস বানিয়ে ফেলেছি যে এটা জানার জন্য যে যদি একজন মানুষ তিনি কি করেন এবং তিনি কতটা ভিন্ন মতের এবং তিনি আমার সম্বন্ধে কি বলেছেন, এগুলো কোনো ব্যাপারই না। যদি আমার হৃদয়ে কেবল কর্তব্যের খাতিরে নয়, কিন্তু আমার হৃদয় থেকে যদি আমি সেই ব্যক্তিকে প্রেম না করতে পারি যেমন আমি অন্যদেরকে করি, তাহলে আমি জানি যে এখানে কিছু ভুল রয়েছে। বুঝলেন? ওটা ঠিক, কারণ এটা কোনো ব্যাপার না যদি সে বেশি দিন হয়নি, এক ছোট ভাই এসেছিলেন, একজন ছোট ভাই চার্চ অফ ক্রাইস্ট থেকে এসেছিলেন, আর ও উনি সেখানে দাঁড়ালেন আর বললেন এই ব্যক্তি হলেন একজন শয়তান। বুঝলেন? উনি বললেন তিনি পবিত্রতার কথা বলেন, তিনি বললেন ওরকম কিছুর অস্তিত্বই নেই, তারা আচ্ছা কেবল বারো জন শিষ্যই পবিত্রতা লাভ করেছিল, আর দৈব আরোগ্যকরণ কেবল সেই বারো জন শিষ্যকেই দেওয়া হয়েছিল। আর তিনি বলতে থাকলেন প্রায় আধা ঘন্টা ধরে, আর আমি বললাম এক মিনিট ভাই, আমি মনে করি আপনার আমাকে কেবল একটি সুযোগ দেওয়া উচিত এটির পক্ষ সমর্থনের। দেখুন, আমি বললাম আপনি বললেন যে আপনি তাই বললেন যা বাইবেল বলে, আর যখন তা নিস্তব্ধ থাকে সেখানে আপনিও নিস্তব্ধ থাকেন, আর তিনি বললেন আমরা তাই করি। আমি বললাম এখন আপনি বললেন যে কেবলমাত্র বারো জন শিষ্যই পবিত্রতা পেয়েছিল, বাইবেল বলে উপরের কুঠুরিতে মহিলা এবং সকলে মিলে একশো কুড়ি জন ছিল যখন পবিত্রাত্মা নেমে এসেছিল। আপনি কি কিছু মনে করবেন যদি আমি জিজ্ঞাসা করি আপনি কি মনে করেন যে পোল পবিত্রতা পাননি আর সে এটা পেয়েছিল সেই ঘটনার থেকে অনেক সময় পর? দেখুন, আর আপনি বললেন পবিত্রতার দান সকল কেবল সেই বারো জন শিষ্যকেই দেওয়া হয়েছিল, আর স্টিফান সেখানে নিচে গিয়েছিল আর কিছুদিন পর, আর সে সেই বারো জনের মধ্যে একজন ছিল না, সে তো এমনকি একজন প্রচারকও ছিল না, সে তো একজন পরিচারক ছিল, আর সে সমরিয়াতে গিয়েছিল আর মন্দ আত্মা দূর করেছিল। আর আমি বললাম ও ভাই, ঠিক এখানে এটি খুবই নিস্তব্ধ ছিল, হ্যাঁ, যেখানে আপনাকে এটা বজায় রাখা উচিত ছিল। আর এটা শেষ হবার পর কিন্তু আমি বললাম আমি আপনাকে ক্ষমা করি আমায় শয়তান বলার জন্য, কারণ আমি জানি আপনি তা বলতে চাননি। আর তারপর যখন তিনি শেষ করলেন, তিনি উপরে এলেন, তিনি বললেন একটি বিষয় আছে যা আমি বলতে পারি, আপনার কাছে খ্রিস্টের আত্মা আছে। আমি বললাম এখন ভাই আমি কি একজন শয়তান না আমি খ্রিস্ট হতে? দেখলেন, কিন্তু আমি আপনাকে বলি দেখুন, কারণ তিনি একজন মানুষ, তিনি সেটা বলতে পারেন, আমি তাকে প্রেম করি, এটি কোনো ব্যাপার নয়। তিনি ভিন্ন মত পোষণ করেছিলেন এবং ঘোর বিরোধী এবং কঠোর সমালোচক ছিলেন। আমি একজন শিকারী আর আমার সারা জীবন ধরে বন্য পশুদের সাথে কাটিয়েছি, আর লোকেরা বলেছে কিভাবে সেই সময় যখন আমাকে সে ভাল্লুকটিকে মারতে হতো একটি চাকু দিয়ে, দেখুন বলেছিল তুমি কি তাকে দেখে ভয় পাওনি? আমি বললাম না, যদি আমি তাকে দেখে ভয় পেতাম তাহলে সে আমাকে মেরে ফেলতো। বুঝলেন? কিন্তু দেখুন, আপনি পারবেন না, আপনি তাদেরকে ধাপ্পা দিতে পারবেন না, তারা জানে যে আপনি তাদের দেখে ভয় পান কিনা। আপনি একটি ঘোড়াকে দেখে ভয় পান আর দেখুন যে ঘোড়াটি কি করবে, সে আপনাকে সজোরে আঘাত করে ফেলে দিবে। বুঝলেন? তাই যদি আপনি ভয় পান আপনি এই ব্যাপারে তাকে ধাপ্পা দিতে পারবেন না, আপনার কাছে বাস্তবিকই এটা থাকতে হবে। ওইভাবেই শয়তানের সাথেও করতে হয়, লোকদের মধ্যেও ঠিক সেরকমই হয়ে থাকে। আপনাকে লোকদেরকে প্রেম করতে হবে, আপনি কেবল ধাপ্পা দিয়ে চলতে পারেন না, আপনার কাছে এটি থাকতেই হবে, না হলে কোথাও না কোথাও আপনার রং বেরিয়ে আসবে। বুঝলেন? ওটা ঠিক, আপনাকে প্রকৃতিরূপেই লোকদের প্রেম করতে হবে আর তারা জেনে যায় যে আপনি তাদের প্রেম করেন। দেখুন, সেখানে কিছু থাকে এই ব্যাপারে। এখন সেই ব্যক্তি কিছুদিন আগে আমার স্ত্রীকে ডেকেছিলেন আর বলেছিলেন ভাই ব্রানাম আছেন? বলেছিল না। বলেছিলেন আচ্ছা আমাকে একটা কথা বলতে হবে, আমি মতবাদের দিক থেকে তার বিপক্ষে ছিলাম কিন্তু আমি বলবো উনি হলেন খ্রিস্টের একজন সেবক। আচ্ছা, তারপর আর তারপর আমার যাওয়ার আগে তিনি আমায় একটি চিঠি পাঠিয়েছিলেন, আর তিনি বলেছিলেন, আপনি যখনই ফিরে আসবেন আমি চলে আসব, আর সেই পবিত্র আত্মার বাপ্তিস্ম আমি চাই যার বিষয়ে আপনি বলেছিলেন। সুতরাং আপনারা দেখুন, কেবল কোথায় যদি আপনার কাছে থাকে, যদি আমার কাছে সেই অনুভূতি থাকত, এটা বলার কেন আপনার কাছে কিছুই নেই। আপনার পুরনো সংস্থা একদম ভালো না, আর আপনারা সকলে চার্চ অফ ক্রাইস্টের লোকেরা একদম ভালো না, আপনারা ভালো না, আপনারা শয়তান, তাহলে আমি কখনোই সে ব্যক্তিকে জিততে পারতাম না। আর যদি আমি ওনাকে বলতাম যে আমি ওনাকে প্রেম করি আর সেটা আমার হৃদয় থেকে না হতো, তিনি তা ভালো মতোই জেনে যেতেন। এতে ব্যাস এটাই আছে, আপনাকে আপনার হৃদয় থেকে বলতে হবে। আর সেই রাতে যখন আমি মঞ্চে হেঁটে গেলাম, সে আত্মা পরখের দানের প্রভাবের সাথে নিচে, বুঝলেন, আমি এটির বিষয়ে চিন্তা করি না। আমি রাতের খাবার সময়ের পর থেকে কিছু খাই না, আর উপবাস এবং প্রার্থনায় এবং ঘরের মধ্যে থাকি, কারণ তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তা করবেন, এবং তাই আমি বিনা সন্দেহে যেতে পারি, কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তা করবেন। সুতরাং দেখুন, আমি আমার উদ্দেশ্যকে জানি, সেটা কি আমার উদ্দেশ্য কি? ঈশ্বরের রাজ্যের উন্নয়নের জন্য। যদি একজন মানুষ এই পথে যায়, সেই পথে যায়, যে কোনো গির্জায় যায়, যতক্ষণ পর্যন্ত তিনি খ্রিস্টের কাছে আসেন ততক্ষণ পর্যন্ত আমার কোনো সমস্যা নেই, এবং ওটাই আমার হৃদয়ে আছে, দেখুন। এবং কোনো ব্যাপার না যদি আমরা চার্চ অফ ক্রাইস্টে যোগদান করি, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। যদি তিনি কোনো গির্জায় যোগদান করেন, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যতদিন পর্যন্ত আমি খ্রিস্টের সাথে তার আত্মা জয়লাভ করি, এটাই প্রধান জিনিস। তাই আমি বললাম, ভাইনেস, ভিন্ন হবার জন্য নয়, এখন আমি আপনাদের দেখাতে যাচ্ছি, যদি আমি এটা ব্যবহার করি তবে তা কি ঠিক হবে ভাই? আমি বললাম, আমি বলতে চাই এবং ব্যাখ্যা করতে চাই, আর এই ব্যাপারে আমি আপনাদের এখানে কিছু বলতে চাই ভ্রাতারা। এখন আপনার মণ্ডলীর মধ্যে এটা উল্লেখ করবেন না। যদি আপনারা এমন করেন এবং আমার প্রতি একটি অনুগ্রহ করেন, কেবল আমাকে আপনার ভাই হয়ে থাকতে দিন, আপনারা বুঝলেন, এবং আমি যদি আমি ভুল হয়ে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমি আপনাদের কাছে বর্ণনা করতে চাই, যেহেতু এখানে উভয় দলই আজ সকালে উপস্থিত আছে, ওয়াননেস এবং অ্যাসেম্বলি এবং ত্রিত্বে বিশ্বাসীগণ উভয়ই, এখন আমি আপনাদের সামনে এই বিবৃতি দিতে চাই। আমি বলতে চাই যে আমি বিশ্বাস করি যে উভয় পক্ষই ভুল যতক্ষণ তারা একে অপরের সাথে তর্ক বিতর্ক করে, কারণ তাদের মনোভাব ভুল। এবং যতদিন আপনার মনোভাব ভুল থাকবে, আপনার উদ্দেশ্য কি তাতে কিছু আসে যায় না, কিন্তু সেই উদ্দেশ্যের প্রতি যখন আপনার মনোভাব ভুল থাকে তাহলে এটি কখনোই কাজ করবে না, সেটা ঠিক। এখন কিছু লোক বলেছে, ভাই ব্রানাম, আপনি একজন কেবল যিশু দলভুক্ত বা জিজাস অনলি। আমি বলতে চাই যে এটা একটি ত্রুটি, আমি একজন কেবল যিশু বা জিজাস অনলি নই। কিছু লোকেরা বলেন, ভাই ব্রানাম, আপনি কি ত্রিত্ববাদী? না মহাশয়, আমি একজন ত্রিত্ববাদী নই, আমি একজন খ্রিস্টান। দেখুন, আমি ত্রিত্ব শব্দটি এমনকি বাইবেলে কোথাও উল্লেখ নেই, এই ত্রিত্বতা শব্দটি। এবং আমি বিশ্বাস করি না যে তিনটি পৃথক ঈশ্বর আছেন। আমি বিশ্বাস করি যে এক ঈশ্বর আছেন তিনটি কার্যস্থিতিতে, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। এটাই সেই কারণ যে আমাদের পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দেবার জন্য আজ্ঞা দেওয়া হয়েছিল। আমি বিশ্বাস করি যে এটা ঈশ্বরের করুণা যা নিচে নেমে এসেছে। এখন ঈশ্বর যখন মানুষের কাছে প্রথম আবির্ভূত হন, তিনি আগুনের স্তম্ভের আকারে ছিলেন, আপনারা বিশ্বাস করেন তাই না? যে কোনো বাইবেলের পাঠক জানে যে প্রান্তরে থাকা সেই আগুনের স্তম্ভ লোগোস ছিল, যা নিয়মের সেই দূত ছিল যা ছিল খ্রিস্ট, কারণ তিনি বলেছিলেন, তিনি ছিলেন, আমি বিশ্বাস করি যে সাধু জোহনের ছয় অধ্যায়ে সেখানে তিনি বলেছিলেন, আব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি, তিনি ছিলেন সেই আমি আছি। সুতরাং তিনি পবিত্র ঈশ্বর ছিলেন, এমনকি যদি কোনো মানুষ সেই পর্বতকে স্পর্শ করে ফেলত তাহলে তাকে মরতেই হতো, দেখলেন? ঠিক আছে, এখন সে একই ঈশ্বর নিজেকে তার তৈরি সেই সৃষ্টির মধ্যে হয়ে কাজ করার চেষ্টা করছিলেন যা তিনি সৃষ্টি করেছিলেন। এখন তিনি তাদের কাছে আসতে পারতেন না, কারণ তারা পাপই ছিল, আর ছাগের ও ভেড়ার রক্ত কখনো পাপকে ধৌত করতে পারত না, আমরা সেটা জানি, এটা শুধু পাপকে আবৃত করে রাখত। এখন কিন্তু সেই একই ঈশ্বর যিনি আগুনের স্তম্ভ ছিলেন, তিনি তার পুত্রের মধ্যে দিয়ে হয়ে মাংসে মূর্তিমান হয়ে গেলেন এবং একটি দেহে বাস করতে লাগলেন, যাকে প্রভু যীশু খ্রিস্ট বলে ডাকা হতো। বাইবেল বলে তার মধ্যে ঈশ্বরীয় দেহের পূর্ণতা বাস করে, এবং যীশু বলেছেন, আচ্ছা, প্রথম তিমোথিও 3:16, আর ভক্তির নিগুড়ত্বর মহৎ ইহা সর্বসম্মত, এবং যদি তারাই এটিকে মহৎ বলতো কেন, তবে আমরা কি বলবো? দেখুন, ঈশ্বরের রহস্য মহৎ, কারণ ঈশ্বর মাংসে প্রকাশিত হলেন এবং দূতগণের নিকট দর্শন দিলেন এবং সব প্রতাপে ঊর্ধ্বে নীত হলেন এবং এসব কিছু। আর এখন তিনি সাধু যোহন 14 থমাকে বলেন, যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে, এবং কেন তুমি বলছো আমাদেরকে পিতাকে দেখান? বাইবেল বলে ঈশ্বর খ্রিস্টের মধ্যে ছিলেন, জগৎকে নিজের সঙ্গে মিলিত করছিলেন। এখন ঈশ্বর তিনজন ব্যক্তি, তিনজন ঈশ্বর হতে পারেন না, না যীশু খ্রিস্ট তার নিজের পিতা হতে পারেন নিজের মধ্যেই, দেখুন। সুতরাং আপনারা দেখুন, এটা উভয়কেই মৌলিকভাবে ভুল করে তোলে। এখন আর এখন যদি আপনারা লক্ষ্য করেন, এমন কোন স্থান নেই, যদি আমাদের কাছে তিনটি ঈশ্বর থাকে তাহলে আমরা মূর্তিপূজক হয়ে যাব। এখন আমরা সেটা জানি। যেমন একজন ইহুদি একবার আমাকে বলেছিলেন, যখন আমি তার সাথে কথা বলছিলাম, বললেন, তাদের মধ্যে কোনটি আপনাদের ঈশ্বর, আপনাদের ঈশ্বর কোনটি, পিতা, পুত্র না পবিত্র আত্মা, কোনটি আপনাদের? আর আমি বললাম, কেন, তিনজন ঈশ্বর তো নেই। তিনি বললেন, আপনারা ঈশ্বরকে তিন টুকরো করে আর তাকে একজন ইহুদিকে দিতে পারবেন না। আমি বললাম, না মহাশয়। আমি বললাম, যখন জন রায়ান তার অন্তত থেকে সুস্থ হয়েছিলেন, সে ফোর্ট ইয়েনে, আপনি জানেন, এবং এই রব্বি এখানে উপরে মিসাওয়া অথবা ফোর্ট বেন্টন হারবারে, তিনি বলেছিলেন, আপনি তিন টুকরো করে ঈশ্বরকে চূর্ণ করতে পারবেন না এবং তা একজন ইহুদিকে দিতে পারবেন না। আমি বললাম, নিশ্চিত রূপেই না, আমি পারবো না। আমি বললাম, রব্বি, আপনার পক্ষে ভাববাদীদেরকে বিশ্বাস করা কি খুব কঠিন বিষয় হবে? তিনি বললেন, না। আমি বললাম, যিশাইয়া 9:6 উনি কার বিষয়ে কথা বলেছিলেন? আমাদেরকে একটি শিশু দত্ত হইয়াছে, একটি পুত্র দেওয়া হয়েছে, যাকে বলা হবে আশ্চর্য মন্ত্রী, সনাতন পিতা, শান্তিরাজ। তিনি বললেন, ওটা খ্রিস্টের বিষয়ে বলা হয়েছে। আমি বললাম, তাহলে রব্বি, ঈশ্বরের সাথে খ্রিস্টের সম্পর্ক কি হবে? তিনি বললেন, তিনি ঈশ্বর হবেন। আমি ঠিক এটাই ভেবেছিলাম, দেখলেন। এখন আপনারা দেখুন, ওটা একদম ঠিক, তিনি তো সেটাই। আর তাই আমি বললাম, এখন আমায় বলুন যে যীশু কোথায় তা পূর্ণ করতে ব্যর্থ হয়েছেন যা ভাববাদী বলেছিলেন যে তিনি করবেন। আর তিনি কাঁদতে শুরু করলেন এবং চারিদিকে হাঁটতে থাকলেন। আমি বললাম, তার দ্বারাই জন রায়ান তার দৃষ্টি ফিরে পেয়েছেন, বুঝলেন। আর তিনি বললেন, ঈশ্বরের পুত্র হওয়া থেকে এটা দূরে থাকুক। আমি বললাম, সেই মহান যেহোবা একটি মহিলার উপর ছায়া করলেন, ঠিক যেমন ভাববাদী বলেছিলেন যে তিনি করবেন, আর একটি রক্তকোষ সৃষ্টি করলেন, আর সেই রক্তকোষের মধ্য দিয়ে খ্রিস্টের দেহ পেরিয়ে এলো। তাকিয়ে দেখুন পুরাতন নিয়মের দিকে, রব্বি। আমি বললাম, যখন এক ব্যক্তি একটি নৈবেদ্য নিয়ে আসত, সে একটি মেষশাবক আনত। সে জানত যে সে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করেছে, তাই সে একটি মেষশাবক এনেছে। সে তার পাপ স্বীকার করেছে, আর এই মেষশাবকটি বলিদান করা হয়েছে। যখন সেই তার হাত সেই মেষশাবকটির উপরে রাখা আছে, তার স্বীকারোক্তি যে সে জানে তার পাপের জন্য তাকে মরে যাওয়া উচিত ছিল, কিন্তু সেই মেষশাবকটি তার জায়গা নিচ্ছে, আর রক্তকোষ ভগ্ন হলো, আর সেই ছোট মেষটিকে তার হাত দিয়ে ধরে রেখেছে যতক্ষণ না সে তার ছোট জীবনটিকে বাইরে বেরিয়ে যেতে অনুভব করে এবং তা কঠিন হয়ে যায়। তারপর যাজক ক্রমশ সে রক্ত ছিটিয়ে দেয় সেই অগ্নির উপরে, বিচারের সেই পিতল নির্মিত বেদির উপর। তারপর আমি বললাম, সেই ব্যক্তি তারপর সেখান থেকে চলে যায়, এটা জেনে যে সেই মেষশাবকটি তার স্থান নিয়েছে, কিন্তু সে একই ইচ্ছা নিয়ে সেখান থেকে চলে যায় যেমনটা সেখানে আসার আগে তার অন্তরে ছিল, কারণ এটা পাপকে ধৌত করতে পারত না, বুঝলেন। কিন্তু তারপর এই ক্ষেত্রে আরাধনাকারী একবার পুরস্কৃত হলে তার কাছে আর পাপের চেতনা থাকে না। সেখানে প্রতি বছর একটি নৈবেদ্য চড়ানো হতো, কিন্তু আমি বললাম, এই সময়ে আরাধনাকারী একবার পুরস্কৃত হলে তার কাছে আর পাপের চেতনা থাকে না। কারণ রব্বি, দেখুন, হিমোগ্লোবিনের মধ্যে সেই ছোট জীবন যা কোষের মধ্যে শুরু হয়, যা পুরুষ জাতি থেকে আসে এবং মহিলা জাতিতে যায়, এবং সে ডিম্বাণু উৎপন্ন করে। কিন্তু একটি মুরগি ডিম পারতে পারে, কিন্তু যদি এটা পুরুষ পাখির সাথে না থাকে তবে সে কখনোই ডিম পারতে পারবে না। আর আমি বললাম, তারপর ঈশ্বর, সর্বকালের সর্বশ্রেষ্ঠতম, যিনি সমস্ত সময় এবং স্থান পূরণ করে থাকেন, একটি মহিলার গর্ভে ছোট্ট একটি জীবাণু হয়ে নিচে নেমে এলেন। আর তারপর আমি বললাম, আজ আমরা রক্ষা পেয়েছি। যীশু খ্রিস্ট ইহুদি অথবা পরজাতি ছিলেন না, কারণ ডিম শুধুমাত্র মাংসকে উৎপন্ন করেছে, রক্তের মধ্যে জীবন ছিল। তাই আমরা, বাইবেল বলে, আমরা ঈশ্বরের রক্ত দ্বারা রক্ষা পেয়েছি। দেখুন, তিনি ছিলেন না ইহুদি না পরজাতি, তিনি ছিলেন ঈশ্বর। অতএব যখন আমরা বেদিতে আসি এবং বিশ্বাস দ্বারা তার মাথার উপরে আমাদের হাত রাখি এবং কালভেরিতে তার বিদীর্ণকরণ ও যন্ত্রণাকে অনুভব করি এবং আমাদের পাপ স্বীকার করি যে আমরা ভুল এবং তিনি আমাদের জায়গায় মৃত্যুবরণ করেছেন, তারপর আপনি দেখুন, আমি বললাম, সেই মেষশাবকের রক্ত এর উপরে ফিরে আসতে পারত না, সেই রক্তকোষ ভগ্ন হয়ে গিয়েছিল এবং যে জীবন বেরিয়ে এসেছিল এই রক্তকোষ ভেঙে তা আরাধনাকারীর উপরে ফিরে আসতে পারত না, কারণ এটি একটি পশুর জীবন ছিল এবং এটি মানব জীবনের সাথে মিলিত হতো না। কিন্তু এই সময় যখন সেই রক্তকোষ ভেঙে যায়, তখন এটি কেবল একজন মানুষ ছিল না, ওটা ঈশ্বরের জীবন ছিল যা মুক্ত হয়েছিল। এবং যখন আরাধনাকারী তার হাতকে বিশ্বাসের দ্বারা ঈশ্বরের পুত্রের উপর রাখে এবং তার পাপ স্বীকার করে, অন্য মানুষের জীবন নয় কিন্তু ঈশ্বরের জীবন এই ব্যক্তির মধ্যে ফিরে আসে, যা হল অনন্ত জীবন। জয়ী শব্দটি, যার অনুবাদ হল ঈশ্বরের নিজের জীবন, এবং তিনি বলেছেন তিনি আমাদেরকে জয়ী অনন্ত জীবন দেবেন, এবং এখন আমরা ঈশ্বরের পুত্র এবং কন্যা। আপনি এখানেই আছেন। আমি বললাম, এখন এটি কি? এটা ঈশ্বরের করুণা। তিনি প্রথমে এসেছিলেন, মানুষ তাকে স্পর্শ করতে পারত না, কারণ মানুষ পাপ করেছে। তারপর তিনি একটি দেহে এসেছিলেন পাপের স্বাদ গ্রহণ করবার জন্য, পাপকে নেবার জন্য। দেখুন, তিনি একমাত্র জিনিস যা ঈশ্বর কখনো করতে পারতেন সৎ হওয়ার জন্য, তা হল এইভাবেই এটিকে করে। উদাহরণের জন্য, কি হতো যদি এই সকালে এই শ্রোতাদের উপর আমার আধিপত্য থাকত, ঠিক যেমন ঈশ্বরের কাছে মানুষদের উপর আধিপত্য আছে, আর আমি বলতাম প্রথম ব্যক্তি যিনি ওই থামের দিকে তাকাবে সে মরবে, আর যদি টমি হিক্স এর দিকে তাকান? এখন উদাহরণের জন্য আমি নিচ্ছি, ভাই কার্লসন, আপনি ওনার জন্য মরুন, সেটা ঠিক হতো না। আমি বলতাম, লিও, তুমি আমার সচিব, তুমি ওনার জন্য মরো, সেটা ঠিক হতো না। বিলি পল, আমার পুত্র, তুমি ওনার জন্য মরে যাও, ওটা ঠিক নয়। ঠিক পথ হলো, যা আমি করতে পারি তা হলো তার স্থান আমি নিজে গ্রহণ করি। আর ঠিক এটাই ঈশ্বর করেছিলেন। তিনি ঈশ্বর একজন আত্মা, আর তিনি সৃষ্টি করেছিলেন, তিনি তার ছাঁচ পরিবর্তন করলেন। এটা লোকদের কাছে আকর্ষণীয় হওয়া বাঞ্ছনীয়, ছোট জিহোবার বিষয়ে চিন্তা করা। তিনি আসতে পারতেন একজন পূর্ণবয়স্ক মানুষ হয়ে, কিন্তু তিনি এলেন একটি জাপপাত্রে, সারের গাদার উপর। ছোট জেহোবা একটি শিশুর মতো কাঁদছে, ছোট জেহোবা একটি বালকের মতো খেলছে, ছোট জেহোবা কাঠমিস্ত্রির কাজ করছেন একজন শ্রমিকের মতো, ছোট জেহোবা তার কৈশোরকালে। জেহোবা স্বর্গ এবং পৃথিবীর মধ্যে ঝুলে আছেন, মাতালদের লালাযুক্ত মুখ ও সৈনিকদের থুতু তার মুখমণ্ডলের উপর। জেহোবা তার সন্তানদের জন্য মরছেন, জেহোবা মরছেন মুক্ত করবার জন্য, অন্য কোনো ব্যক্তিকে দিয়ে নয়, কিন্তু তিনি নিজেই। দেখুন, ঈশ্বরকে, ওটা ওনার কার্যালয় ছিল। কেন? তিনি মনুষ্যের হৃদয়ের কাছে ফিরে যেতে চেষ্টা করছেন। এখন আমরা তাকে স্পর্শ করতে পারতাম না সেখানে, এখানে আমরা তাকে আমাদের হাত দিয়ে অনুভব করতে পারতাম। এখন তিনি কি করেছিলেন? সেই শরীরকে বলিদান চরণের মধ্য দিয়ে তিনি আমাদের হয়ে গেলেন, আমাদের মধ্যে জেহোবা, আমরা তারই অংশ। পঞ্চাশোত্তমীর দিনে অগ্নিস্তম্ভ নিজেকে খণ্ড খণ্ড করে বিভক্ত করলেন এবং অগ্নিবত জিহ্বা প্রত্যেকের উপরে এলেন। এটা দেখাচ্ছিলেন যে ঈশ্বর নিজেকে তার মণ্ডলীর মধ্যে আলাদা করছিলেন। তারপর ভ্রাতাগণ, যদি আমরা কেবল একসাথে হই আর সেটাকে একসাথে নিয়ে আসি, তখন আমরা পরিপূর্ণরূপে জিহ্বাকে পাই, যখন আমরা একসাথে হই। কিন্তু আমরা কিভাবে হতে পারি? এই ব্যক্তি অন্য ভাষায় কথা বলছে এবং বাপ্তিস্ম প্রাপ্ত হয়েছে, এই ব্যক্তি আর আগুনের জিহ্বা ঠিক এখানে রেখে চলেছে, আর এই ব্যক্তি, আসুন সবকিছুকে একসাথে রাখি। যখন ঈশ্বর পেন্টিকোস্টের দিনে নেমে এসেছিলেন, আর বাইবেল বলে অগ্নিবত জিহ্বা তাদের প্রত্যেকের উপর বসিল, আর তারা অনেকগুলো জিহ্বা একটি আগুনের মতো লেহন, এটি ছিল সেই অগ্নিস্তম্ভ যে নিজেকে আলাদা করছিল এবং ভাগ করে নিচ্ছিল তার লোকদের মধ্যে, যেন আমরা সবাই ভ্রাতা হয়ে উঠি। সেই দিন তোমরা জানিবে যে আমি পিতাতে, পিতা আমাতে, আমি তোমাতে, আর তোমরা আমাতে, আর আমরা এক, আমরা এক বিভাজিত নই। এখন জিহোবা ঈশ্বর এখানে উপরে মনুষ্য জাতিকে স্পর্শ করতে পারতেন না, তার নিজের পবিত্রতার আইনে। জিহোবা ঈশ্বর আমাদের জন্য পাপ স্বরূপ হলেন, আর সেই মূল্য চুকিয়ে দিলেন, যেন সেই একই জিহোবা ঈশ্বর আসতে পারেন এবং আমাদের মধ্যে বাস করতে পারেন। ঈশ্বর আমাদের উপরে, ঈশ্বর আমাদের সাথে, ঈশ্বর আমাদের মধ্যে, তিন ঈশ্বর নয়, এক ঈশ্বর। অধ্যাপকগণ পাগল হয়ে যায় এটাকে বুঝবার চেষ্টায়। এটি একটি প্রকাশ, এটা আপনার কাছে প্রকাশিত হতে হবে। এখন যখন বাপ্তিস্মের বিষয় আসে, এখন অনেক লোকেরা, এখন ভাই আপনাকে সেটা করতে হবে, অথবা এটা এরকম যে আমি বললাম ভাই সিজাম এবং ভাই নেসকে যে যদি আপনারা, সেই বিতর্ক চলে এলো, আর যে কোনো, এখানে উপস্থিত অনেক পণ্ডিতগণ আমার থেকে অনেক বেশি যোগ্য, কিন্তু আমি এই বিষয়ের উপর অনেক অধ্যয়ন করেছি, আর আমি প্রাক নাইসিন পিতাগণ, নাইসিন পরিষদ এবং সমস্ত ইতিহাসবিদদের লেখা অধ্যয়ন করেছি, আর সবকিছু করেছি। ওই সমস্যাটি উঠে এসেছিল নাইসিন পরিষদ থেকে, উভয় পক্ষই সেই বিজে চলে গিয়েছিল, যখন ক্যাথলিক গির্জা চূড়ান্ত তৃতীয়বাদের দিকে চলে গিয়েছিল, আর অন্যেরা একেশ্বরবাদের দিকে চলে গিয়েছিল, আর উভয় পক্ষই ভুল দিকে চলে গিয়েছিল। একদম সঠিক, কারণ মানুষের মধ্যে এটি করবার জন্য কিছু ছিল। আপনাকে ঈশ্বরকেই এটা করতে দিতে হবে, আমাদের এটা খুঁজে বের করার প্রয়োজন নেই। আসুন আমরা ভাইয়ের মতো থাকি, আসুন এগিয়ে যাই এবং ঈশ্বরকে আমরা তা করতে দেই যা তিনি করতে চলেছেন। যদি তিনি সর্বজ্ঞানী হন এবং সমস্ত কিছু জানেন, আর তিনি আদি থেকে অন্ত পর্যন্ত ভবিষ্যৎবাণী করেছেন, তাহলে আমরা এই বিষয়ে কিভাবে কিছু পেতে পারি? কেবল এগিয়ে চলুন, ওটাই একমাত্র পদ্ধতি। পদক্ষেপ অনুসারে চলুন, যেমন আমি গত রাতে বলেছিলাম আমাদের মহান যীশুর সাথে। এখন দেখুন, যদি তিনটি ঈশ্বর থেকে থাকেন, আমি আপনাদেরকে দেখাতে চাই যে এটা কত উপহাস্য ব্যাপার। যদি তিন ঈশ্বর হয়ে থাকেন, তাহলে তো যীশু নিজেই নিজের পিতা হয়ে যাবেন, যীশু নিজেই তার পিতা হতে পারতেন না একজন হলে। আর যদি তিন ঈশ্বর হতেন, তবে তিনি একজন কুমারীর গর্ভে জন্ম নিতে পারতেন না। এখন কতজন, আমি বলতে যাচ্ছি, এই হলেন পিতা ঈশ্বর, এবং এই হলেন পুত্র ঈশ্বর, এবং এই হলেন পবিত্র আত্মা ঈশ্বর। এখন এখানে উপস্থিত বিভিন্ন ভাইদের বলছি, আপনারা এই এক মিনিট নজর দিন এবং আপনারা দেখুন আমি কি ইঙ্গিত করার চেষ্টা করছি। আমি প্রার্থনা করি যে ঈশ্বর আপনাদেরকে তা দেখতে দিবেন। এখন দেখুন, আপনারা উভয়ই একই জিনিস বিশ্বাস করেন, কিন্তু শয়তান শুধু আপনাদের মধ্যে ঢুকে গিয়েছে এবং এই বিষয়ে আপনাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এটা ঠিক একই জিনিস এবং আমি ঈশ্বরের সাহায্যে এবং ঈশ্বরের বাইবেল দ্বারা আপনাদের কাছে এটা প্রমাণিত করব। যদি এটা বাইবেল থেকে না হয় তাহলে এটি গ্রহণ করবেন না, সেটা ঠিক। কিন্তু এখন দেখুন, ঈশ্বর পিতা রূপে, এই ঈশ্বর পুত্র রূপে, এই হল পবিত্র আত্মা রূপে ঈশ্বর। ভালো, এখন এখানে এক মিনিট থামুন। ওখানে এই তিনটিকে স্থাপন করে ঈশ্বর পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। ও, এটা করবার জন্য আমি সময় পাবো না। আমি কিন্তু দেখুন, ভালো, আমি যতটা সম্ভব দ্রুত করবার চেষ্টা করব। আমার ভাইয়েরা, আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আমি কখনো আপনাদের সাথে কথা বলতে পারিনি এবং আমি এটা করতে চাই। এবং তারপর দেখুন, ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা। এখন যীশু খ্রিস্টের পিতা কে? ঈশ্বর যীশু খ্রিস্টের পিতা ছিলেন, আমরা সবাই সেটা বিশ্বাস করি। এটা কি সঠিক? ঠিক আছে। এখন যখন আমরা মত্তি 28:19 পদ গ্রহণ করি, যখন যীশু বলেছিলেন, তোমরা গিয়ে সমস্ত জাতিকে শিক্ষা দাও, তাদের পিতার নামে, পুত্র, পবিত্র আত্মার নামে বাপ্তাজিত করো। 10 দিন পরে পিতর বললেন, মন ফিরাও এবং প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তাজিত হও। কোথাও কোনো সরাসরি অসঙ্গতি আছে? এখন আসুন, এখানে সবাই সাক্ষ্য দিয়েছেন এবং বলেছেন, এটা হলো সেটা, এই হলো আমার বিশ্বাস, এবং আমি তা আপনাদের সামনে রাখছি। ভাইয়েরা, আমি এই পুলপিটের মধ্য থেকে এটা বলছি না, এটা আপনাদের উপর নির্ভর করছে, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যা আমি উভয় পক্ষের মধ্যে দেখেছি, যেন পবিত্র আত্মা আপনাদেরকে তা প্রকাশ করেন। বুঝলেন? এখন মত্তি 28:19 এবং যদি মত্তি 28:19 প্রেরিত 2:38 বিরোধিতা করে, তাহলে বাইবেলের মধ্যে একটি দ্বন্দ্ব আছে এবং তাহলে এটা যে কাগজে লেখা হয়েছে তার কোনো মূল্য থাকবে না। এখন যদি আপনারা মত্তি 16 অধ্যায় লক্ষ্য করে থাকেন, যীশু পিতরকে প্রকাশ দিয়েছিলেন এবং তাকে চাবি দিয়েছিলেন। এখন মনে রাখবেন, বাইবেল কোনো মানুষের তৈরি প্রকল্প ধর্মতত্ত্ব দ্বারা প্রকাশ করা হয় না, এটা একটি আত্মিক প্রকাশ। এটি একটি আত্মিক প্রকাশ ছিল শুরু থেকে। কেন হেবল ঈশ্বরকে কোইনের চেয়ে আরো চমৎকার বলিদান প্রদান করেছিলেন, এটা তার কাছে প্রকাশ করা হয়েছিল। এটা কোনো পিচ, জামজাতীয় একটি ফল এবং আপেল আর কমলা এবং আপেল ছিল না। যদি আপেল ফল নারীদের উপলব্ধি করাতে পারে যে তারা নগ্ন, তাহলে আমাদের আবারও তাদেরকে আপেল দিয়ে দিলে ভালো হবে। ভাইরা, আপনাদেরও কি তাই মনে হয় না? এখন সেটা শুনতে অপবিত্রকর মনে হতে পারে, কিন্তু আমি এই অর্থে বলতে চাইনি, কিন্তু এটা আপেল ছিল না, না মহাশয়। এখন এবং যদি তাই হতো, তাহলে এটি হেবলের কাছে প্রকাশিত হয়েছিল যে সে তার বাবার রক্ত ছিল, তাই সে রক্ত দিয়েছিল, কারণ এটি একটি আত্মিক প্রকাশ ছিল, পুরো জিনিসটি সেটার উপর নির্মিত। এখন দেখুন, এখানে একটি পুরনো অজ্ঞ জেলে আছে, এমনকি যথেষ্ট শিক্ষাও তার নেই। বাইবেল বলে যে সে অজ্ঞ এবং অশিক্ষিত ছিল, কিন্তু সে সেখানে দাঁড়িয়েছিল এবং যীশু এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি বলো আমি মনুষ্যপুত্র সম্বন্ধে? কেউ বলে, কেন আপনি মসি, বা তারা বলে আপনি মসি, তারা আমাকে কি বলে যে আমি কে? একজন বলে, কেন আপনি হলেন জিরোমিও বা কোনো ভাববাদী এবং অমুক অমুক। তিনি বললেন, ওটা আমার প্রশ্ন নয়, আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমরা কি বলো যে আমি কে? আর পিতর ঠিক দাঁড়িয়ে থাকলো আর বলল, আপনি ঈশ্বরের পুত্র। আর তিনি বললেন, হে জোনার পুত্র শিমোন, ধন্য তুমি। এখন লক্ষ্য করবেন, রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। বুঝলেন? এখন দেখুন, এখন ক্যাথলিক মণ্ডলী বলে যে তিনি পিতরের উপর তার মণ্ডলী গেঁথেছিলেন, ওটা ভুল। প্রোটেস্ট্যান্ট মণ্ডলী বলে তিনি নিজের উপরে তার মণ্ডলী গেঁথেছিলেন, কিন্তু এখন লক্ষ্য করুন এবং খুঁজে দেখুন, দেখুন সত্যি কি তাই? তিনি এটি এই আত্মিক প্রকাশের উপর নির্মাণ করেছিলেন যে তিনি কে ছিলেন। দেখুন, কারণ তিনি বলেছিলেন, হে জোনার পুত্র শিমন, ধন্য তুমি, রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, আমি বলি তুমি পিতর। এই পাথরের উপর, কোন পাথর? সে আত্মিক প্রকাশ। আমি আমার মণ্ডলী গাঁথিব এবং নরকের দরজা এটির বিরুদ্ধে প্রবল হতে পারবে না। তারপর যখন মত্তি 28 উদ্ধৃত হয়েছিল, তখন পিতর সেখানে দাঁড়িয়ে উপস্থিত ছিলেন এবং 10 দিন পরে সেই প্রকাশ সাথে নিয়ে এবং প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম দিয়েছিলেন। কেন তিনি তা করেছিলেন? ঈশ্বরের সেই প্রকাশের সঙ্গে এবং রাজ্যের চাবিগুলিও তার কাছেই ছিল। ভাই, এখন আমি আপনাদেরকে এক মিনিটের জন্য কিছুটা আঘাত করতে পারি আপনাদের এক পাশে, কিন্তু এক মিনিটের জন্য দাঁড়ান। বাইবেলে এমন একটিও জায়গা নেই যেখানে কোনো ব্যক্তি পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নিয়েছে। শাস্ত্রের এক জায়গাতেও নেই, আর যদি তা থাকে তাহলে আমার কাছে আনবেন। আর যদি আপনারা পবিত্র ইতিহাসে কোথাও খুঁজে পান, ক্যাথলিক গির্জার গঠন না হওয়া পর্যন্ত আমি চাই তাহলে আপনারা এটা আমার কাছে আনতে পারেন। এখানে এখন পর্যন্ত কোনো স্থানেই নেই এবং সেটা সত্য। কিন্তু এখন এক মিনিট অপেক্ষা করুন, আপনারা যারা একতা বিশ্বাসী, মাত্র এক সেকেন্ড। এখন সেখানে কোনো স্থান নেই যদি কেউ আমাকে বাইবেলে একটি পাঠ্য প্রদর্শন করতে পারে যেখানে বাইবেলে সেই বিধিতে পিতা পুত্র পবিত্র আত্মা ব্যবহার করা হয়েছে। আপনারা আমাকে বলুন যেখানে কারো সেই মতো বাপ্তিস্ম হয়েছিল। আর তাদের মধ্যে কেউ কেউ বলে, ভালো, আমি সেটাই গ্রহণ করব যা যিশু বলেছেন, পিতর কি বলে সেটা নয়। যদি তারা একে অপরের বিরোধিতা করে তাহলে আমরা কি করতে যাচ্ছি? যদি এটা সবটাই ঈশ্বর না হয় তাহলে বাইবেলের কোন অংশ সঠিক? এটির সবটাই অনুরূপ হতে হবে এবং একসঙ্গে আসতে হবে, এবং শুধুমাত্র ঈশ্বরের প্রকাশের দ্বারাই তা সম্ভব। আমাদের স্কুলগুলি কখনোই এটি শেখাবে না। এটি একটি আত্মিক প্রকাশ, আপনাকে এটা দেখা আবশ্যক। তারপর যদি সেই দুই ব্যক্তি একে অপরের বিপরীতে থাকে তাহলে আমরা কোন ধরনের বাইবেল পড়ছি? আমি কিভাবে জানবো যে যোহন 14 সঠিক কিনা? কিভাবে আমি জানতে পারবো যে যোহন 3 সঠিক কিনা? কিভাবে কিভাবে আমি জানতে পারবো? দেখুন, কিন্তু একমাত্র উপায় যার দ্বারা আমি ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে পারি তা হলো আমায় এটি জানতে হবে যে বাইবেল সঠিক, এবং বিশ্বাস করি যে এটি সঠিক, এবং এটির সাথে সঠিক থাকি। যদিও আমি এটা বুঝতে পারছি না, আমি তাও এটির সাথে সাথে চলি, যাই হোক না কেন। কিন্তু যখন এই দ্বন্দ্বগুলি উঠে আসে তখন আমি ঈশ্বরের কাছে যাই সেটা খুঁজে বের করবার জন্য। এবং সেই একই দূত যিনি আমার সাথে সভাগুলোর মধ্যে সাক্ষাৎ করেন এবং রাতে, তিনি সেই ব্যক্তি যিনি আমাকে এই শিক্ষা দিয়েছেন। দেখুন, এখন দেখুন, যদি এটা এমন হয় তাহলে এখন এটা কিভাবে এমন হলো? এখন মথি 28:19, এখন শুধু একটি মুহূর্ত লক্ষ্য করুন। আর এখন আমি এখানে প্রেরিত 2:38 গ্রহণ করতে যাচ্ছি, যেখানে পিতর বলেছিলেন প্রভু যীশু খ্রিস্ট, আর মথি বলেছিলেন পিতা পুত্র পবিত্র আত্মা। এখন শুনুন, তিনি বলেছিলেন তাদের বাপ্তাইজ করো, এমন নয় যে পিতার নামে, পুত্রের নামে, পবিত্র আত্মার নামে। তিনি কখনোই এই কথা বলেননি, সেখানে ছিল না কোনো নামে নামে নামে। তিনি কখনো বলেননি পিতার পুত্রের ও পবিত্র আত্মার নামগুলিতে তাদের বাপ্তিস্ম দাও, কারণ এটি এমনকি বোধগম্য নয়। তিনি বলেছেন পিতার পুত্র ও পবিত্র আত্মার নাম, নাম অর্থাৎ এক বচন, এতে তাদের বাপ্তিস্ম দাও। এটা ঠিক, পিতা পুত্র এবং পবিত্র আত্মা, সেই সংযোজনটি এবং 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 নামগুলিতে নয়। এরকমও নয় যে পিতার নামে, পুত্রের নামে, পবিত্র আত্মার নামে, এমনও নয় যে পিতার পুত্রের ও পবিত্র আত্মার নামগুলিতে, কিন্তু নামে। নাম হলো এক বচন, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে। এখন তাদের মধ্যে কোনটি বাপ্তিস্ম নেওয়ার সঠিক নাম? এটা একটি নাম, সেটি কোনটি? পিতা কি সঠিক নাম, বা পুত্র কি সঠিক নাম, বা পবিত্র আত্মা কি সঠিক নাম? এটি হলো একটি নাম যা কোথাও আছে, এটি কি সঠিক? আচ্ছা, এখন আমি আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করতে চাই। তাহলে যদি নাম হয়, তাহলে যিশু যদি বলেছিলেন পিতার পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও, কতজন বিশ্বাস করেন যে যিশু সেটা বলেছিলেন? এটা শাস্ত্র অনুসারে, এটা মথি 28:19, পিতা পুত্র পবিত্র আত্মার নামে। এমন কিছু যা আমরা, না, এটা আমি ভাবলাম, ঠিক আছে মহাশয়, হ্যাঁ ঠিক আছে।
In the name of the Father, Son, and Holy Ghost. Now, listen, brethren.
এখন পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে, এখন শুনুন ভাইয়েরা, পিতা নামে কোনো জিনিস নেই, কারণ পিতা কোনো নাম নয়, এটি একটি উপাধি। পুত্র নামে কোনো জিনিস নেই, কারণ পুত্র একটি উপাধি। পবিত্র আত্মা নামে কোনো জিনিস নেই, এটা তো তিনি নিজেই। আমি সেটা একবার সেবকগণের প্রাতরাশে কোনো এক সকালে বলেছিলাম, এবং একজন মহিলা, বিচ্ছিন্ন অবস্থায় অবশ্যই, যে কেউ বিঘ্নিত হবে এরকম কিছু হলে, তিনি বলেছিলেন মাত্র এক মিনিট অপেক্ষা করুন, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, বলেছিলেন পবিত্র আত্মা একটি নাম। ওটা তো সেটাই, আমি একজন মানুষ কিন্তু আমার নাম মানুষ নয়, এ তো পবিত্র আত্মা, এটি একটি নাম নয়। ওটা তো সেটাই, এটি একটি বিশেষ্য অবশ্যই, কিন্তু এটি একটি নাম নয়। এখন তিনি যদি বলেন পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও, এবং পিতা পুত্র বা পবিত্র আত্মা কোনটাই নাম নয়, তাহলে সেই নামটি কি? আমরা খুঁজে বের করতে চাই। এখন আমরা এখানে এক স্থানে এটিকে একত্র করি, যদি আপনারা শুধু দেখেন, এবং এখন একটু সময় পরিবেশন করুন, বা একটু সময় বাঁচান, আমি বলতে চাইছিলাম। এখন মথি 28:19 লক্ষ্য করুন। এখন আমি বলি না যে আপনাদের সাথে হয়তো এটা হয়ে থাকতে পারে, আপনাদের মধ্যে কিছু ভাই বা বোনেরা, আপনারা হয়তো কোনোদিন কোনো একটি বই তুলে নিয়েছেন এবং পিছনের দিকে তাকালেন, আর সেখানে বলা আছে এরপর জন আর মেরি সুখে বাস করতে থাকলো। আচ্ছা, এই জন ও মেরি কে? এটি কি জন আর মেরি কে, যারা এরপর সারা জীবন সুখে থাকতে লাগলো? শুধুমাত্র একটি উপায় আছে যার দ্বারা আপনি জানতে পারবেন যে জন এবং মেরি কে। সেটা হলো, যদি আপনাদের কাছে এই বিষয়ে একটু ধোঁয়াশা থাকে, তাহলে ফিরে যান এবং বইটি শুরু থেকে পড়তে আরম্ভ করেন। এটি কি সঠিক? প্রথমের দিকে ফিরে যান এবং এটি সম্পূর্ণ পড়তে শুরু করুন, এবং এটি আপনাকে জানাবে যে জন ও মেরি কে। আচ্ছা, যদি যীশু বলেছিলেন যে যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, যিনি বলেছিলেন, অতএব তোমরা সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো, এবং না পিতা না পুত্র এবং পবিত্র আত্মা একটি নাম। তাহলে যদি এটা একটা ধাঁধা হয়, তবে আমাদের পক্ষে ভালো হবে যে আমরা পুস্তকের শুরুতে ফিরে যাই। এখন আসুন মথির প্রথম অধ্যায়ে ফিরে যাওয়া যাক, এবং আমরা সেখান থেকে শুরু করব, যেখানে বংশতালিকা দেওয়া আছে, যতক্ষণ পর্যন্ত না 18তম পদ আসে। এখন দেখুন, এখন মাত্র এক মিনিট দেখুন, এই হলেন পিতা আমার ঠিক ডান দিকে, এই মাঝখানে হলেন পুত্র, এবং এই হলেন পবিত্র আত্মা। এখন এই হলেন যীশু খ্রিস্টের পিতা, এটা কি ঠিক? ঈশ্বর হলেন যীশু খ্রিস্টের পিতা, আমরা সবাই বিশ্বাস করি, ঠিক আছে? এখন মতি 1:18 বলেছে, যীশু খ্রিস্টের জন্ম এইরূপে হইয়াছিল, যখন তাহার মাতা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা হইলে, তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে। আমি ভেবেছিলাম যে ঈশ্বর ছিলেন তার পিতা। আর তিনি এক পুত্র প্রসব করিবেন, তারা তার নাম যীশু রাখিবে, আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানুষ করিলেন। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা হইয়াছে। আমি ভেবেছিলাম যে ঈশ্বর হলেন তার পিতা। এখন তার কি তাহলে দুজন পিতা আছেন ভাইয়েরা? সেটা তার থাকতে পারে না। যদি তার দুটো পিতা থাকে, তাহলে তিনি একটি যারজ সন্তান হয়ে যেতেন, আর তাহলে আমরা কি ধরনের ধর্ম সেখানে পেতাম? আপনাদের এটা স্বীকার করতেই হবে যে পিতা ঈশ্বর এবং পবিত্র আত্মা হলেন একই আত্মা। নিশ্চয়ই এটা তাই, নিশ্চয়ই এটি সেই একই আত্মা। এখন আমরা কি করেছি আর সেটা দেখুন। আর তিনি পুত্র প্রসব করিবেন, আর তুমি তাহার নাম যীশু রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। আমি শাস্ত্রাংশ উল্লেখ করছি, আপনারা সেবকগণ জানেন, যেমন আমি এগিয়ে যাই, প্রভুর এই বাক্য পূর্ণ হয় ভাববাদী দ্বারা কথিত প্রভুর দ্বারা এই বলে, সেই কন্যা গর্ভবতী হইবে আর পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। এটা কি ঠিক? তাহলে পিতা পুত্র ও পবিত্র আত্মার নাম কি? আচ্ছা, অবশ্যই এই কারণেই পিতর যীশু খ্রিস্টের নামে তাদের বাপ্তিস্ম দিয়েছিলেন। কিন্তু আমি পরোয়া করি না যদি আপনি শারণের গোলাপের নামে, তলভূমির শোষণ পুষ্প, প্রভাতের নক্ষত্র, যে কোনো পদবীতেই বাপ্তিস্ম নিয়ে থাকেন। যদি আপনার হৃদয় ঈশ্বরের প্রতি সঠিক হয়, তিনি আপনার হৃদয় জানেন। কিন্তু এখন আমি এটা প্রকাশ করেছি, এখন আমি বললাম, এখন ভাই সিজম বললেন, এখন অবশ্যই নিশ্চিত, সেটা একতাবাদের মতো লাগছিল, তাই সেটাতে সে ঠিক ছিল। এখন আমি বললাম, এখন এখানে আমি আপনাদেরকে কিছু বলতে চাই। দেখুন, আমি বললাম, এখন আমি আপনাদের কাছে প্রমাণ করতে চাই যে এই উভয় পুরুষই একই জিনিস বলছে। এখন মতি বলেন পিতার নামে, এটা কি ঠিক? ঠিক আছে, এবং পিতর বলেন প্রভুর নামে। মতি 28:19 বলে পিতার নামে, এবং প্রেরিত 2:38 বলে প্রভুর নামে। দাউদ বলেন প্রভু আমার প্রভুকে বলিলেন, একে ছিল, পিতা ও প্রভু একই নাম। দাউদ বললেন প্রভু আমার প্রভুকে বললেন, তুমি আমার ডান দিকে বসো, পিতার নামে, দেখুন প্রভুর নামে। এবং মথি বলেন পুত্রের নামে, এবং পিতর বলেন যীশুর নামে। পুত্র কে? যীশু। পবিত্র আত্মার নামে মথি বলেছিল, এবং পিতর বলেন খ্রিস্টের নামে, সেই লোগোস। পিতা পুত্র পবিত্র আত্মা, প্রভু যীশু খ্রিস্ট, কেন? এটি হিসাবে ঠিক নিখুঁত। দেখুন, ভাই সিজম আমাকে বলেন, বা ভাই সিজম একতাবাদে বিশ্বাসী ভাই, তিনি বলেন ভাই ব্রানাম এটা ঠিক, কিন্তু তিনি বলেন এটাই সেটা। আমি বললাম তাহলে সেটা এটাই, এটা ঠিক। দেখুন, আমি বললাম ওটা যদি এটাই হয় তবে এটা হলো সেটাই। সুতরাং আপনারা কোন বিষয়ে তর্ক বিতর্ক করছেন? আমি বললাম ভাইয়েরা, আমায় আপনাদেরকে সুপারিশ করতে দিন, আমি যদি কখনো একজন ব্যক্তির বাপ্তিস্ম দিই, এখানে সেটা। আমি বললাম এখন এখানে ডক্টর নেস আছেন, আর আপনি, কেউ বলেছিল কিছুদিন আগে আপনারা ভাইয়েরা যে আপনারা ডক্টর নেসকে জানতেন। আচ্ছা, আমি বলবো এখানে ভাই হিক্স আছেন, তার কাছে একটি, আমার মনে হয় আপনার ডক্টর ডিগ্রি আছে, এটা কি সঠিক? ঠিক আছে। এখন আমি বললাম ডক্টর নেস যদি এখানে বসে থাকেন, এখন আমি বললাম, যদি আমি চাই, এখন যখন আমি একজন ব্যক্তিকে জলে নিয়ে যাই তাকে বাপ্তিস্মা দেবার জন্য, তখন আমি সেটার মতোই এটা স্বীকার করি। আমি বলেছিলাম সেগুলি উপাধি ছিল যা তার নামের সাথে যায়। আমি বললাম এখন অ্যাসেম্বলি ভাইয়েরা উপাধি ব্যবহার করে এবং একতাবাদী ভাইয়েরা নাম ব্যবহার করে। আমি বললাম এখন আমি আপনাদের কাছে প্রমাণ করতে যাচ্ছি আপনারা দুজনেই ভুল আর আমি ঠিক আছি। আপনি জানেন যে কিভাবে আপনাদের করা উচিত। আপনাদের লোকেরা এই ধরনের চাপের নিচে আছে। আপনার কাছে একটি সময় একবার মজার একটু সামান্য অনুভূতি থাকতে হবে, এক ধরনের একটু খোলা অনুভব করবার জন্য। তাই আমি বলেছিলাম আমি আপনাদের কাছে প্রমাণ করতে যাচ্ছি যে আপনারা উভয় ভুল করেছেন এবং আমি ঠিক আছি। আমি বললাম এখন যদি আমি ভাই নেসের সাথে দেখা করতে যাই তাহলে বলবো, অথবা ভাই হিক্স এখানে দেখুন, আমি বলবো হিক্স, এখন সেটা কি ভালো শুনতে লাগবে? না। আচ্ছা, যদি আমি বলি ডক্টর, আরে ডক্টর, এভাবে বললে কেমন লাগবে? এখন অপ্রাসঙ্গিক লাগবে, তাই নয় কি? যখন আমি বললাম এইভাবে আপনারা অ্যাসেম্বলির লোকেরা করে যাচ্ছেন, দেখুন যখন আপনারা অ্যাসেম্বলি ভাইয়েরা বলেন পিতার এবং পুত্রের এবং পবিত্রাতার নামে, আপনারা তো কেবল এইরকম বলছেন শ্রদ্ধেয় ডক্টরের নামে। এবং আমি বললাম তারপর আপনারা একতাবাদী ভাইয়েরা যখন আপনারা বাপ্তিস্মা দেন তখন আপনারা বলেন যিশু, তারা ব্যবহার করে না, তারা কেবল যিশু নাম ব্যবহার করে থাকেন। কেবল যিশু নামের অনেক ব্যক্তি আছে, কিন্তু এটা প্রভু যিশু খ্রিস্ট। আপনি দেখুন অনেকেই আছে যিশুর নামে বাপ্তিস্মা দেয়। আমি অবশ্যই সেটার পিছনে যাই না, কোনো শাস্ত্রাংশই নেই এই বিষয়ে। আপনারা মূলটি গ্রহণ করুন, দেখুন এটি প্রভু যিশু খ্রিস্ট কিনা। অবশ্যই তিনি প্রভু যিশু খ্রিস্ট, অনেক যিশু আছে অবশ্যই, আর খ্রিস্ট হলেন সেই অভিষিক্ত ব্যক্তি। আমি বললাম এখন আমি ভাই নেস তো একই কথা বলতে যাচ্ছি, আমি বলবো এটা আমার পক্ষে কি বলা উপযুক্ত হবে? হে নেস, আমি বললাম এইভাবেই আপনারা একতাবাদীরা বলে থাকেন। দেখুন যে মানুষটি পড়াশোনা করেছেন তার জন্য এটা কি অশ্রদ্ধ অবজ্ঞা হবে না? এবং তাকে ডক্টর ডিগ্রিও দেওয়া হয়েছে। যদি সে তার জন্য কঠোর পরিশ্রম করে তবে তার উপাধি রাখা উচিত। আর আমি বললাম তাহলে যদি আমি বলি আরে ডক, আমি বললাম এটা কি একদম নিরস শোনাবে না? একজন সেবক যদি আরেকজন সেবককে এভাবে সম্বোধন করে, অথবা আমি বললাম আপনারা ঠিক এরকমই করে থাকেন, কেবলমাত্র উপাধির পাশেই থাকেন। কিন্তু আমি বললাম যখন আমি একজন ব্যক্তিকে জলে নিয়ে যাই তখন আমি সেখানে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করি এবং কথা বলি এবং তার নাম শুনি এবং তিনি যেই হোক না কেন এবং তার বিশ্বাস কি তা শুনি। তারপর আমি প্রার্থনা করি এবং বলি এখন পিতা, যেমন আপনি আমাদেরকে আজ্ঞা দিয়েছেন যে গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, আপনারা ভাইয়েরা জানেন যে ওটাই প্রকৃত ছিল। দেখুন সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো, আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি তোমরা যা কিছু শিখেছ তা পালন করো। তখন আমি বললাম আপনাদের বিশ্বাসের স্বীকারোক্তিতে, আপনাদের পাপের স্বীকারোক্তি ও ঈশ্বরের পুত্রের উপর আপনার বিশ্বাসের উপর আমি প্রভু যীশু খ্রিস্টের নামে আমার প্রিয় ভাই আপনাকে বাপ্তিস্মা দিচ্ছি। আমি বললাম এইভাবেই আমি বাপ্তিস্মা দিই, আমি উভয়ই করি, তার উপাধিকে স্বীকৃতি দিই, তিনি কি ছিলেন উভয়ই পিতা পুত্র এবং পবিত্র আত্মা, এবং যে কারণে যীশু সেটা বলেছেন তা ছিল। এখন দেখুন যদি তা না হয় তাহলে আপনার বাইবেলে একটি অসঙ্গতি আছে। আপনি একটি অসঙ্গতি পেয়েছেন এবং আপনি কি করতে যাচ্ছেন? যখন কি হবে যদি এই বৌদ্ধ ভাই উঠে দাঁড়ান এবং বলেন এই বিষয়ে কি বলবেন? তারা আমাকে কি বলবে যখন তারা আমায় বলে ওখানে যখন এই ভারতীয় ভাইটি মরিস রেইডহেডকে চ্যালেঞ্জ করেছিলেন এবং তাকে বলেছিলেন মার্ক 16 বিষয়ে আপনি কি বলবেন, তাকে এই কথায় শান্ত হয়ে পড়তে হয়েছিল। আপনাকে কখনো শান্ত হয়ে থাকতে হবে না, ওটা ঈশ্বরের বাক্য, এটার সঙ্গে থাকুন, শুধু প্রার্থনা করুন, আত্মিক প্রকাশ গ্রহণ করুন, এটা একইভাবে চলতে থাকে। দেখুন তারা উভয়ই বলছে সেই জিনিসটি, এখন উপাধি নয়, সমতল নয়। আমি বললাম এখন আমি তাকে চিনে ফেলেছি, তিনি পিতা ছিলেন অন্য ঈশ্বর নন, তিনি পুত্র ছিলেন অন্য ঈশ্বর নয়, একই ঈশ্বর। আপনি এই তিনটি কার্যালয় ঈশ্বর পিতৃতন্ত্রের বিধানে, যদি আপনি একে পিতৃত্ব বলতে চান, পুত্রত্ব, আর এটি সেই একই ঈশ্বর এখন আমাদের মধ্যে। আমি তোমাদের সঙ্গে থাকব, আমি সেই ব্যক্তিগত সর্বনাম, আমি তোমাদের সঙ্গে থাকব। সুতরাং আপনি দেখুন এটি হলো তিনটি কার্যালয়, তিন ঈশ্বর নয়। এখন ভাই, যদি শিষ্যরা এটি ব্যবহার না করত এবং নিচে আমি এর বিরুদ্ধে কিছুই বলছি না, এটা ঠিক আছে, আমি আপনাকে বলছি যদি একজন ব্যক্তি এখানে বেরিয়ে আসে যে সারণের গোলাপ, তলভূমির শোষণ পুষ্প এবং প্রভাতের নক্ষত্র এর নামে বাপ্তিস্মা নেয় এবং যীশুখ্রিস্টকে তার ত্রাণকর্তা বলে বিশ্বাস করে, তবে আমি বলবো ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ভাই, আসুন একসাথে চলি। দেখলেন সেটা ঠিক, কারণ যদি আপনার হৃদয় সঠিক না হয় আপনি ঠিক নন, যাই হোক না কেন, একদম ঠিক, এবং আপনার হৃদয়কে ঠিক হতে হবে। এবং আমি বললাম এখন দেখুন, এখন যদি আমি এখানে ভাই নেসকে অভিবাদন দিতে যাই তাহলে আমি ওনাকে শ্রদ্ধেয় ডক্টর নেস বলতাম, তিনি একজন সেবক, তাকে শ্রদ্ধেয় হিসেবে গণ্য করা উচিত। তিনি অধ্যয়ন করেছেন এবং অনেক অধ্যয়ন করেছেন, তার ডক্টর ডিগ্রি আছে, তাই তাকে ডক্টর বলা উচিত, এটা তার উপাধি, দেখুন, এবং যদিও তার নাম নেস। এখন আমি বলবো না হে নেস, হে ডক, না এটা ঠিক হবে না, আমি বলবো শ্রদ্ধেয় ডক্টর নেস। দেখুন আমি ঠিক তাই বলছি, দেখুন তিনি কে, পিতা পুত্র এবং পবিত্র আত্মা উভয়ই, প্রভু যীশু খ্রিস্ট, দেখলেন। আর আমি বললাম যদি আমি আপনাদের সমস্ত মণ্ডলীগুলোতে কাউকে বাপ্তিস্ম দিই তবে আমি তাদেরকে ওভাবেই বাপ্তাইজ করব। আমি বললাম ভাই নেস আপনি কি তাকে গ্রহণ করবেন, তিনি বললেন অবশ্যই, তিনি পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নিয়েছেন। আমি বললাম ভাই সিজম আপনি কি তাকে গ্রহণ করবেন, তিনি বললেন অবশ্যই, তিনি যিশুর নামে বাপ্তিস্ম নিয়েছেন। আমি বললাম ভাইরা আপনাদের সাথে ব্যাপারটা কি, কেন আপনারা সেটা গ্রহণ করছেন না আর এই দেওয়াল ভেঙে ফেলছেন না যেখানে এই বেচারা লোকগুলো আছে? একতাবাদী মণ্ডলীগুলো চায়, সত্যি মণ্ডলীর লোকেরা তারা অ্যাসেম্বলিদের সাথে উপাসনা করতে যায় এবং অ্যাসেম্বলিগণ মণ্ডলীর লোকেরা একতাবাদীদের সঙ্গে উপাসনা করতে চান এবং ভাইয়েরা অন্য পথে চলছে, তারা ওভাবেই চলছে। কিন্তু যতদিন শয়তান তাদেরকে লড়াতে পারে, এখন ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কি বলতে চাইছি, আমি তো কেবল একটি দিকেই অগ্রসর হচ্ছি, তা হল যীশুখ্রিস্টের দিকে এবং যীশুখ্রিস্টের দেহকে একতাবদ্ধ করবার দিকে, এটাই আমার উদ্দেশ্য। এখন আমি এই বিষয়ে কিছুই বলি না, হে আপনি যীশুর নামে বাপ্তাইজিত নন, আপনি নরকে যাচ্ছেন, এখন সেটা অবোধের মতো কথা হবে। আমি আপনাকে বলবো অন্যদিন কি ঘটেছিল, আমি টেক্সাসে ছিলাম যাওয়ার আগে এবং এখানে এই ভাইয়েরা এর সাক্ষী। একতাবাদী গির্জার 72টি গির্জা আমার সবার জন্য ভার উঠিয়েছিল আর আমি ভাই পেটিকে যিনি অ্যাসেম্বলি অফ গড থেকে ছিলেন সে রাতে মঞ্চের উপরে আসতে বলি, এখন আপনারা জানেন সেটা সত্য, তিনি একজন মূল্যবান ভাই, ভাই পেটি আপনাদের মধ্যে যদি কেউ তাকে চেনেন, টেক্সাসের বিমন থেকে এসেছিলেন তিনি, তিনি এক খুব ভালো মানুষ যার সাথে আমি কখনো সাক্ষাৎ করেছি। তার স্ত্রী একজন ক্যাথলিক মত থেকে পরিবর্তিত হয়ে আসা একজন বাস্তবিক সৎ নারী ছিলেন, তিনি প্রকৃতরূপে ঈশ্বরের লোক ছিলেন। আমায় বলুন তো অ্যাসেম্বলি অব গডের মধ্যে রয় উইডের চেয়ে উত্তম ব্যক্তি কে? এই লোকেদের যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করুন, এখানে তাকি এই সব ভাইরা যাদের আমি এখানে চারপাশে জানি, এখানে ফিলাডেলফিয়ান গির্জা থেকে ভাইয়েরা এবং অ্যাসেম্বলি অব গড এর লোকেরা এবং যেসব উত্তম ব্যক্তিগণ আছেন, আমায় বলুন কোথায়, আমায় বলুন জ্যাক মুরের চেয়েও ভালো ব্যক্তি কেউ আছেন, আমাকে সেটা বলুন। তার বিষয়ে বলা হয় তারা তাদের অন্তর্গত, তিনি একজন শিক্ষানবিশ নন। আপনি পাবেন যে এরকম লোকেরা উভয় পক্ষের কাছেই আছে আর ঠিক সেখানেই লোকের আঙুল তোলে এবং ঠিক সেখানেই শয়তানও আঙুল দেখায়, কিন্তু তারা সকলেই ঈশ্বরের লোক, ঈশ্বর তাদের পবিত্র আত্মা দিয়েছেন। এটা যদি ঈশ্বরের অনুগ্রহের জন্য না হতো আমরা সবাই হারিয়ে যেতাম আমাদের তর্ক বিতর্ক এবং এইসব জিনিসের সাথে, এটা একদম ঠিক, কিন্তু ঈশ্বরের করুণা আমাদেরকে একসঙ্গে বেঁধে রাখে। আশ্চর্যের কিছু নেই যে আমরা গাইতে পারি ধন্য সেই বন্ধন যা আমাদের হৃদয়কে খ্রিস্টীয় প্রেমের মধ্যে আবদ্ধ করে রাখে, তাহলে আমাদের ঠিক এটাই প্রয়োজন। এবং তাই আপনি কি জানেন সেখানে গির্জার জেনারেল সুপারিনটেনডেন্ট আমাকে ডেকেছিলেন এবং তিনি বললেন আপনি কি জানেন আপনি গত রাতে কি করেছিলেন, সেখানে আমার দ্বিতীয় রাত ছিল। আমি বললাম কি, আমি বললাম এক বিস্ময়কর সভা হয়েছে, বলছিলেন আপনার পুলপিটে একজন লোক ছিল সে একজন পাপী। আমি বললাম আমি সেটা জানতাম না, কোথায় ছিল? উনি বললেন সেই শ্রীমান পেটি। ও, আমি বললাম একজন পাপী কি? আমি বললাম তিনি অ্যাসেম্বলি অব গডের প্রচারক আমার ভাই। তিনি বললেন হ্যাঁ কিন্তু তিনি এখনো পাপী কারণ তিনি সঠিক বাপ্তিস্ম পাননি। এবং আমি বললাম ভাই প্রার্থনা করুন এবং আমাকে বলুন কেন। আমি বললাম তিনি পবিত্রতা পেয়েছেন। তিনি বললেন ভাই ব্রানাম পিতর কি বলেছিলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, অতএব আপনার পাপের মোচন হয় না যতক্ষণ না পর্যন্ত আপনি যীশুর নামে বাপ্তিস্ম নিচ্ছেন। আমি বললাম এটাই কি সূত্র আমার ভাই? তিনি বললেন এটাই সূত্র। আমি বললাম তাহলে তো ঈশ্বর আপন সুষ্ঠু পরিকল্পনাকে নষ্ট করে দিয়েছেন প্রেরিত 10:49 পদে, কারণ পিতর এই কথা কহিতেছেন এমন সময় যত লোক বাক্য শুনিতেছিল সকলের উপরে পবিত্র আত্মা পতিত হইলেন, দেখুন আর তারা আগে আদৌ কখনো বাপ্তাইজিত হয়নি, তাহলে ঈশ্বর তাদেরকে পবিত্র আত্মা দিলেন যারা কখনোই পরিবর্তিত হয়নি। আমি বললাম পৃথিবীতে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন এখন? তিনি বললেন আপনি কি জানেন আমরা কি করতে চলেছি, বললেন আমরা একটি ছোট বৃত্ত নিয়ে আসছি এবং আপনাকে আমাদের বৃত্ত থেকে ঠিক বাইরে বের করে দিতে চলেছি। তারপর আমি বললাম আমি আরো একটি বৃত্ত নিয়ে আসবো আর আপনাদেরকে আবার ঠিক ফিরে নিয়ে আসবো। আমি বললাম আপনারা আমাকে বের করে দিতে পারবেন না কারণ আমি আপনাদেরকে প্রেম করি, দেখুন আপনারা কেবল এটা করতে পারেন না। আমি বলেছিলাম আপনাদের অনেক ভাই বোন আছে যারা আমাকে ভালোবাসে এবং আমাকে বিশ্বাস করে। আমি বললাম আপনি তারা আসবে যাই হোক না কেন, আমি বললাম তারা আসবে আর আপনারা আমাকে বাইরে বের করতে পারবেন না, যদি আপনি আমাকে বের করে দেন তাহলে আমি আপনাকে ফিরে নিয়ে আসব। আমি বললাম যখন আপনি একটি বৃত্ত বানাবেন তখন ঈশ্বর তার অনুগ্রহের দ্বারা আমাকে আরেকটি বানাতে সাহায্য করবেন এবং আপনাকে আবার ঠিক ভেতরে টেনে আনবেন, ওটা ঠিক, তাদেরকে ঠিক পুনরায় ফিরিয়ে আনবো। আর ভাই, ও খ্রিস্টের নামেতে আমি এটি বলতে পারি আমি পেয়েছিলাম, আমি জানি আমি এখানে অনেক সময় ধরে রেখেছি এবং প্রায় বন্ধ করবার সময় প্রায় হয়ে গিয়েছে আমার অনুমান, কিন্তু আমাকে শুধু এটি বলতে দিন, দেখুন আর আমি সেই লোককে বললাম, আমি বললাম, আমি ততক্ষণ আপনার সাথে থাকব যতদিন আপনি শাস্ত্রের প্রচার করবেন এবং প্রেম রাখব এবং এটি বিশ্বাস করতে থাকব আর প্রচার করতে থেকে আর এটা বলবো যে আপনি লোকদের বাপ্তিস্ম দিন যিশু নামে নয়, কেবল যিশু না মহাশয়। আমি নিশ্চিত রূপে এর পিছনে যাব না, কারণ আমার অনেক যিশু নামের ব্যক্তির সাথে পরিচয় আছে, তাদের আফ্রিকা এবং বিভিন্ন জায়গায় অনেককে জানি যাদের নাম যিশু। কিন্তু যদি আপনি আমাদের প্রভু যিশু খ্রিস্ট শব্দটি ব্যবহার করেন, তবে আমি আপনার সাথে চলব, ওটা ঠিক, আমি আপনার পাশে লেগে থাকব। আমি মনে করি আপনার উচিত পিতা পুত্র এবং পবিত্র আত্মাকে প্রথমে রাখা, বুঝলেন, এটাকে ঠিক করবার জন্য। আমি বললাম, আমি মনে করি আপনার উচিত। কিন্তু তিনি বললেন, ও না না, সেটা তো আবার ত্রিত্বতায় ফিরিয়ে নিয়ে যাবে। আমি বললাম, এটি একটি ত্রিত্বতা নয়, এটি হল এক ঈশ্বরের তিনটি কার্যালয়, এটা ত্রিত্বতা, তিন ঈশ্বর নয়। আমাদের কাছে কোনো তিন ঈশ্বর নেই, অবশ্যই না, এমন কোনো জিনিস নেই, বাইবেলে এটা শেখানো হয়নি, আর শুধুমাত্র এক ঈশ্বর আছে। হে ইসরায়েল, শোনো, আমি প্রভু তোমাদের ঈশ্বর, এক ঈশ্বর। প্রথম আজ্ঞা, আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক, অবশ্যই তিনি এক ঈশ্বর, তিন নয়। এটি একটি ক্যাথলিক সংস্করণ এবং এটি ছিল ক্যাথলিক থেকে লুথারান পর্যন্ত এবং নিচে এবং আরো এসব, এবং এটি সাধারণভাবে মানুষের মধ্যে আজ বিশ্বাস হয়ে দাঁড়িয়েছে যে আমাদের তিনটি ঈশ্বর আছে। আর এটাই সেই জায়গা যেখানে আপনি কখনোই পারবেন না, এই সুসমাচার কখনোই ইহুদিদের মধ্যে যাবে না, যা আমি সেখানে একটি ইহুদি ধর্মপ্রচারককে অন্য এক সকালে ভবিষ্যৎবাণী করেছিলাম। আপনি একটি ইহুদির কাছে একটি তৃতীয় ঈশ্বরের মত নিয়ে যেতে পারবেন না, আপনি কখনোই তা করবেন না, যা তিনি না, তার কাছে এর থেকেও তুলনায় বেশি ভালো জ্ঞান আছে। দেখুন, তিনি বাইবেল সম্বন্ধে তার চেয়েও অনেক ভালো জানেন, কিন্তু তিনি কখনোই তৃতীয় ঈশ্বর নন একজন ইহুদির কাছে। যদি আপনি তাকে জানতে দেন যে এটি সেই একই যেহোবা, তিনি ঠিক তখনই সেটা গ্রহণ করে নেবেন, নিশ্চিত রূপেই ওটাই সেটা, দেখলেন। আর আমি এই সব বিশ্বাস করি। জোসেফ যেমন বলেছিলেন, ভাইরা নিজেদের উপর রাগ করো না, কারণ ঈশ্বর তা করেছেন, আপনারা দেখুন, কারণ যে জন্য যেন এই সময় পর্যন্ত এটির জন্য অপেক্ষা করা যায়, ওটাই সব, কারণ আমাদের পরজাতির যুগ প্রায় শেষ হতে চলেছে এখন। আমি তা আমাদের সব হৃদয় দিয়ে বিশ্বাস করি। সুতরাং আমার ভাইয়েরা, তোমরা কি দেখতে পাচ্ছ, আমি এমন একটি স্থানে আনার চেষ্টা করছি যে লোকদের এই দলটিকে, যারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছে। এইমি ম্যাকফারসন গ্রুপ, সে কি করছে, সে প্রথমে একতাবাদী ছিল, আমি বিশ্বাস করি, তারপর বেরিয়ে আসে এবং অ্যাসেম্বলি হয়ে যায়, তারপর টেনে বেরিয়ে আসে এবং নিজেকে পৃথকভাবে সংগঠিত করে নেয়। এখানে কিছুদিন আগে একটি দলে, একটি ছোট একটি দলে, আমি ওয়েল জগার্স এর সবাই বসেছিলাম। এখন আপনারা সবাই ওয়েল জগার্স কে জানেন, তার পিতা অ্যাসেম্বলি অব গডের সাধারণ পরিষদ বানাতে সাহায্য করেছিলেন। এখন ওয়েল একটি মহান মানুষ, তিনি একজন মহান প্রচারক। আমি তাকে বলেছিলাম, খুব বেশি দিন হয়নি, আমি বললাম, ভাই জগার্স, যদি আমি আপনার মতো প্রচার করি, তবে আমি কখনোই আরোগ্যকারী সেবা করতে পারবো না। কিন্তু তিনি রক্ত ও দ্রাক্ষারস এবং অন্যান্য বিষয়গুলো করেন, তিনি যখন প্রথমে সেখানে তার সেবা শুরু করেন। মাফ করবেন যদি আমি আপনার অনুভূতিকে আঘাত করছি ভাইরা, এই ব্যাপারে আমি এটা, ঠিক আছে, ঈশ্বর রক্তকে আনতে পারেন, দ্রাক্ষারসকে আনতে পারেন বা তেলকে আনতে পারেন, তিনি যা চান তা আনতে পারেন, কিন্তু সেগুলো পাপের ক্ষমা করতে পারে না। না মহাশয়, না মহাশয়, না, বাস্তবিক রূপে নয়। যিশু খ্রিস্টের রক্ত কখনোই তার শক্তি হারাবে না, যতক্ষণ পর্যন্ত না ঈশ্বরের সমস্ত মুক্তিপণ মণ্ডলীকে বাঁচিয়ে না নেয়, তার মধ্যে আর পাপ থাকতে না দেন। আমি বললাম, ভাই জগার্স, আমি তাকে নিয়ে গেলাম, আমি তাকে ডেকে নিলাম এবং আমি খ্রিস্টান ব্যবসায়ী লোকদের সঙ্গে ছিলাম। আমি বললাম ভাই ওয়েল, তিনি বললেন, পৃথিবীতে আপনি কোথায় আছেন? আমি সেখানে একটি ছোট পুরনো সস্তা মোটেলে ছিলাম। আর তিনি বলেন, আপনি আমাকে বলতে চাইছেন যে তারা আপনাকে ওখানে রেখেছে? আমি বললাম, এ তো আমার ইচ্ছা ছিল। আমি আপনার কাছে আসার সময় আমি বললাম, আপনি কি করলেন? আপনি আমায় সেটলার হোটেলে রেখেছিলেন আর আমায় কোনায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তারা আমাকে টেবিলের নিচে বসেছিল। আমি জানি না কোন ছুরি খাওয়ার জন্য ব্যবহার করতে হয়, কিছুই জানতাম না, আর আমি করিনি। আমি সেখানে বিনা কোট পরিধান করে চলে গিয়েছিলাম, তারা আমাকে ভাগিয়ে দিতে চেয়েছিলেন এবং আমি বললাম, আমি জানি না কিভাবে নিজেকে পরিচালনা করতে হয়। বললেন, আমি সেখানে আপনাকে নিয়ে যাব যদি তারা এগুলো করতে অসমর্থ হয়। আমি বললাম, না মহাশয়। আমি বললাম, আমি যা চাই তা হলো আপনার সাথে একটি মাংসের টুকরো খেতে চাইবো যদি আপনি এটির জন্য মূল্য দেন। এবং তিনি বললেন, ঠিক আছে। তখন আমরা একটি জায়গায় চলে গেলাম এবং আমরা সেখানে বসে পড়লাম এবং আমি বললাম, ভাই জগার্স, আমি অবশ্যই আপনার প্রশংসা করি। আর তিনি আমার এক প্রিয় বন্ধু, একটি মূল্যবান ভাই, এবং আমার কাছে তার সামান্য পুস্তিকাটি ছিল। আর সেখানে এমন একটি মহিলা ছিল যে বিদেশ থেকে এসেছিল, তার হাতে রক্ত ছিল আর তার কাছে কিছু ছিল, তাই আমার কাছে সেই পুস্তিকাটি ওখানে ছিল। আমি চাইছিলাম যেন তিনি এটাকে একবার অস্বীকার করে দিন এবং তারপর আমার কাছে এটা ঠিক তার কাগজে ছিল, আপনারা জানেন। আমি বললাম, আমি লক্ষ্য করেছি আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনি একটি বড় উদ্দীপনা সভা শুরু করতে চলেছেন, কারণ ব্যবসার লোকেরা আমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন। অবশ্যই মনে হয় লোকেরা জানতে পারবেন, যদি পবিত্র আত্মা মঞ্চে আমাকে সবকিছু প্রকাশ করে দিতে পারেন, তবে কি তিনি আমায় বলে দিতে পারবেন না যে অন্য স্থানে কি কি ঘটছে? ভাইরা, আমি আপনাদেরকে বলতে পারি এক একটি শব্দ দিয়ে এবং এটি প্রমাণ করে দিতে পারি ভাই কালসন দ্বারা এবং এখানে এই ভাইদের দ্বারা। গতকাল সবাই বলেছিলাম এবং এই সব ভাই বোনদের কাছে আমি বলেছিলাম যে এই সকালে কি কি হবে, এটা ঠিক দেখুন, কারণ পবিত্র আত্মা আমাকে জাগিয়ে তোলেন এবং বলেছিলেন, জানলার পাশে দাঁড়ো। আমি দেখলাম জানলাটি এবং তিনি ঠিক ঠিক এইসব দেখিয়েছিলেন। আমি বললাম, এখন ভাইয়েরা, আমি আপনাকে এটা দেখিয়েছি, ঠিক ঠিক সেখানে দেখুন। কেন, তাদের এটা জানা উচিত। এখানে অনেকদিন আগে একটি মানুষ এখানে চাটাকুয়াতে আসেন এবং বলেন, ভাই ব্রানাম, আপনি একটি ভাববাদী। আমি নিজেকে কোনো ভাববাদী হওয়ার দাবি করি না, দেখুন। কিন্তু তিনি বললেন, ভাই ব্রানাম একজন ভাববাদী যখন তিনি বিচক্ষণতার আত্মার অধীনে থাকেন। কিন্তু তিনি বললেন, ও, তার মতবাদ বিষ, এটা নিয়ে সতর্ক থাকুন। আমি ভেবেছিলাম, একজন শিক্ষিত মানুষ এমন ধরনের একটি কথা বলতে পারে? একটি ভাববাদী কথাটির অর্থ কি? বাক্যের একজন দৈব অনুবাদক, ঈশ্বরের বাক্য ভাববাদীদের কাছে আসত, আপনি দেখুন। কিন্তু তিনি কেবল এমনি কিছু শোনেন বা বলেন না। কিন্তু যাই হোক, ভাই জাগার্স, আমি তাকে বললাম, সে বলেছে, ও, আমি বললাম, আমি সেই মহিলার সম্পর্কে দেখেছি, তার হাতে রক্ত আছে। ও, তিনি বলেছিলেন, ভাই ব্রানাম, যেটা আপনি দেখেছেন সবচেয়ে অসাধারণ। আমি বললাম, ভাই জাগার্স, আমি আপনাকে ভালোবাসি, প্রথমত আমি চাই আপনি আমার হাতে আপনার হাত রাখুন, বলুন আমরা ভাই। তিনি বললেন, অবশ্যই, কি ব্যাপার? আমি বললাম, আমি জানি যে আপনি হলেন শক্তিশালী প্রচারকদের মধ্যে একজন, যাদেরকে আমি জানি। আপনি ঈশ্বরের জন্য কি অসাধারণ একটি উপকরণ। তিনি বললেন, ধন্যবাদ ভাই ব্রানাম, আপনি সত্যি নম্র ব্যক্তি। আমি বললাম, আমি নম্র হওয়ার জন্য বলছি না, আমি এটা বলছি কারণ আমি এটা বিশ্বাস করি আপনি ঈশ্বরের দাস। কিন্তু আমি বললাম, ভাই জাগার্স, যদি না আপনি আপনি আপনার স্থান থেকে খুব বেশি সরে যাচ্ছেন, আপনি যে বিষয়ে কথা বলছেন সে সম্পর্কে আপনার জন্য একটি উত্তর নেই, আপনি যে বিষয়ের উপর দাঁড়িয়ে আছেন। আর এখানে আপনারা অ্যাসেম্বলিজ অব গড এবং অন্যান্য লোকেদের সঙ্গেও এই ব্যাপারটি ঘটেছে, এই আরোগ্য সেবাগুলোর উপর। আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না, এখানে অনেক লোক পরিচিত এবং টমি এখানে একজন ভালো ভাই এবং আমরা জানি তিনি কতটা শক্তভাবে দাঁড়িয়ে আছেন। কিন্তু আজ ঐশ্বরিক আরোগ্য সভাকারী অনেক নাম আছে, কোনো আশ্চর্যের ব্যাপার না যে আপনাদের শহরে তাদের একটি সভা করার ভার আপনারা উঠাতে চান না। তারা আসে এবং লোকদের থেকে পয়সা সংগ্রহ করে এবং বেরিয়ে যায়। তাদের কাছে কি আছে? মঞ্চ থেকে আপনারা নিজেদের পুলপিট থেকে লোকদের যা দেন তার তুলনায় বেশি কিছুই দেয় না। এবং আপনারা ঠিক আছেন ভাইরা, আমি আপনাদের বলছি, আপনারা ঠিক আছেন। কিন্তু এটা ঠিক, আমি মার্টিন লুথারের ইতিহাস পড়ছিলাম, এটি বলেছিল, এটি একটি রহস্য ছিল না যে মার্টিন লুথার ক্যাথলিক গির্জার প্রতিবাদ করতে পারতেন এবং এটির মধ্যে দিয়ে দাঁড়িয়ে থাকতে পারতেন, আপনারা তার ইতিহাসটি পড়েছেন। কিন্তু যে মার্টিন লুথার এই সমস্ত অন্ধবিশ্বাসের মধ্যেও তার মাথা উপরে রেখেছিলেন তার পুনর্জাগরণের পর অনুসরণ করেছিল, এটি একটি রহস্য ছিল। আর যখন এই ঘটনা ঘটল তখন হৃদয়ের তকচ্ছেদ বিহীন লোকেরাও এতে প্রবেশ করে ফেলেছিল, যেমন মিশরীয়দের মধ্যে থেকে বেরিয়ে আসার সময় হয়েছিল। আর এটি সবসময় সেই ভূমির মধ্যে সমস্যা উৎপন্ন করেছে। আমরা জানি যে আমরা যখন সেখানে বেরিয়ে আসি, যা কুরুহ উত্থাপিত করেছিল এবং ঈশ্বরকে এটি ধ্বংস করতে হয়েছিল। কিন্তু ভাইরা, আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না। ভাই জগার সেখানে বসেন এবং আমাকে বলার চেষ্টা করেন যে এটি ছিল পবিত্র আত্মা এবং বলেন, এবং তারপর আমার কাছে তার নিজেরই কাগজ ছিল। আমি বললাম, ভাই জগার্স, এখন আমি বললাম, আমি একটি সপ্তম কক্ষ পর্যন্ত পড়া ছাত্র এবং আপনি ধর্মতত্ত্বের একটি বিদ্বান এবং ওকালিতেও পড়েছেন। আপনি একটি সুগঠিত শালীন গির্জা অ্যাসেম্বলি অব গডের মধ্যে উত্থাপিত হয়েছেন। আপনার বাবা সেই বিশ্বাসের সন্ধান করতে আপনাকে সাহায্য করেছিলেন এবং আপনি কত দূর তা নিতে পেরেছেন তা আপনার উপরে ছিল। কিন্তু আমি বললাম, এটা যে কোনো ব্যক্তির উপর নির্ভর করে, সে যতটা করতে চায়, আমি সেখানে কোনো সীমা বাঁধতে চাই না। কিন্তু যখন এমন একটি স্থান আসে যেখানে আপনার মতো এক সেবক, যার সাহায্যে হাজার হাজার আত্মা খ্রিস্টের কাছে জয়লাভ করা হয়েছে, তখন আপনার সেবাকে একটি অনুভূতির উপর ভিত্তি করে গড়ে তোলা হবে। আমি বললাম, ভাই জাগার্স, আপনি যে সেবা কাজের এমন একটি স্তম্ভ তৈরি করেছেন, যদি আপনি তার জন্য একটি ভারসাম্য না রাখেন তাহলে এটি একটি সময়ে পতিত হয়ে যাবে। আর আপনি যে বিষয়ে কথা বলেন তার জন্য আপনার কাছে বাইবেলের বাক্য থাকতে হবে। তিনি বললেন, বাইবেলের বাক্য আছে? আমি বললাম, তবে সেটা দেখান। তিনি বললেন, আচ্ছা ভাই ব্রানাম, বললেন, ওটা পবিত্র আত্মার কাজ। আমি বললাম, আমাকে এমন শাস্ত্র দেখান যেখানে বলা হয়েছে যে পবিত্র আত্মা কখনো কারো উপর রক্ত নিক্ষেপ করেছেন আর এসব করেছেন, এভাবেই শুধু এটা দেখান যে তাদের মধ্যে থেকে তেল বেরিয়ে এসেছে। আপনি বলেছিলেন ওই তেলটি দৈব আরোগ্যকরণের জন্য এবং আপনি বলেছিলেন সেই মহিলাটির রক্ত জাতিগুলির পরিত্রাণের জন্য হইবে। আমি বললাম, যদি তাই হয় তাহলে যীশু খ্রিস্টের রক্তের কি ঘটেছে? এটা দূরে নিয়ে যায় এবং এটা বিরুদ্ধে কিছু থাকলে সেটা তার বিরোধী হয়ে যায়। আমি বললাম, এটি একটি খ্রিস্ট বিরোধী মতবাদ হয়ে ওঠে। ও, তিনি বললেন, ভাই ব্রানাম, কোনো একদিন আপনি শিখে যাবেন। আমি বললাম, আমি আশা করি আমি এই রকম কখনোই শিখবো না। এখন ভাই, আমি বললাম, আমি আপনাকে ভালোবাসি আর আপনি আমার ভাই। আমি বললাম, ভাই জাগার্স, আপনি এমন একটি রাস্তায় চলছেন যে কিছু সময় পরে আপনি সেখান থেকে আর ফিরে আসতে পারবেন না। আপনার গির্জায় ফিরে আসুন এবং সুসমাচারের সাথে থাকুন। আর আমি বললাম, অনুভূতির উপর এটি নির্মাণ করবেন না। আমি বললাম, সেই এখন তিনি পেয়েছেন, তিনি অনন্ত জীবনের জন্য বাপ্তিস্ম দিচ্ছেন। আপনারা জানেন, প্রত্যেক সময় যখন আপনি বাপ্তিস্ম নেবেন আপনি একটি যুব পুরুষ বা মহিলা হয়ে ফিরে যান। এখন সেটা করতে যাচ্ছে, আপনি কখনো মারা যাবেন না। সুতরাং যে এটা তিনি এখন পথের অন্তিমে পৌঁছে গেছেন এবং তাদের সেই মৃত সাগর থেকে ভিটামিন বড়ি খাওয়াচ্ছেন, আপনি কি দেখতে পাচ্ছেন? কিন্তু এটাই সেই বিষয় ভাই, এটা আপনাদের সামান্য অনুভূতি দিয়ে শুরু হয়। আর এখানে আপনারা যারা নিজের নিজের গির্জায় আছেন, আপনারা ওই ধরনের জিনিস কখনো কখনো শহরে ঢুকতে দেন এবং আপনারা কি জানেন, শয়তান অনেক ধূর্ত হয় এবং সে ওই ধরনের জিনিসের উপরে লাফাতে থাকে। সে এর উপর ঝগড়া সৃষ্টি করে দেয় আর সে লোকদের আহত করে দেয় এবং সে গির্জার নামে বিভ্রান্তি এবং ওই রকম ব্যাপার সব সৃষ্টি করে দেয়। কিন্তু এটা সেরকম নয়। এখন এখানে আপনি কতটুকু ঠিক সেটা কোনো ব্যাপার না। এখানে একটা জিনিস আছে যাতে আমরা ব্যর্থ হয়ে যাই এবং হাতছাড়া করে দিই আমার ভাইয়েরা। এখন এই বলে আমি বন্ধ করব। এতে কিছু আসে যায় না যে আমি কতটা ঠিক এবং আমি কতটা শাস্ত্রের মধ্যে আছি এবং আমি ঈশ্বরের বাইবেল সম্পর্কে কত জানি। যদি আমার হৃদয়ে ঈশ্বরের আত্মা না থাকে, আমার অন্তরে সমগ্র মানবজাতি ও সবার জন্য প্রেম না থাকে, তাহলে আমার মধ্যে শুরু থেকেই ভুল আছে। এখন পৌল বলেন প্রথম করিন্থীয় ১৩তে, যদিও আমার কাছে জ্ঞান আছে দেখুন এবং ঈশ্বরের সমস্ত রহস্য বুঝতে পারি দেখুন, সব কিছু নিয়ে দাঁড়িয়ে থাকি, আর প্রেম না থাকে তবে আমি কিছুই না। আর আমি মানুষ ও দূতগণের ভাষা বলি, এরা তারা যারা ঈশ্বরের সাথে কথা বলে, সর্বদা সেই সকল অনুবাদ করা যায় না। যদিও আমি ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলি, মানুষ ও স্বর্গদূতদের অদ্বিতীয় ভাষায় কথা বলি, আর প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, আমার কিছুই লাভ হয় না। তাই আমি যদি ঈশ্বরের সমস্ত রহস্যের কথা জানতে পারি এবং তা খুলে দিতে পারি আর সেগুলোকে একসঙ্গে মিলে প্রমাণিত করতে পারি, আর আমি প্রেম না করি, তাহলে এটা কি ভালো কাজ করে? আর যখন আমি যিশু বলেছিলেন এর দ্বারাই সমস্ত লোক জেনে যাবে যে তোমরা আমার শিষ্য, যখন আপনাদের কাছে যখন অ্যাসেম্বলিবাদীরা একতাবাদীদের প্রেম করবে এবং একতাবাদীরা অ্যাসেম্বলিবাদীদের প্রেম করবে, যখন আপনাদের একে অন্যের জন্য প্রেম চলে আসবে, সঠিক বা ভুল যাই থাকুক না কেন। আর যতক্ষণ উদ্দেশ্য ভুল থাকবে ততক্ষণ মনোভাবও ভুল থাকবে, বরং তারপর আপনি ভুল দিয়েই শুরু করেন, ঠিক আছে না? দেখুন, যদিও আমি মনুষ্যদের এবং স্বর্গদূতগণের ভাষাও কথা বলি এবং প্রেম না করি, আমি এখনো কিছুই নই, কারণ ঈশ্বর প্রেম, আমরা সেটা জানি। আর আমি অন্যান্য ভাষায় কথা বলাতে বিশ্বাস করি। এখন কিছু লোকেরা বলে ভাই ব্রানাম ভাষা যা আত্মা পাওয়ার প্রাথমিক প্রমাণে বিশ্বাস করেন না। আমি এখন আপনাদের সাথে সেটা পরিষ্কার করে দিতে চাই। দেখুন, আমি আপনাদের বলতে চাই, আমি বিশ্বাস করি যে যখন একজন মানুষ খ্রিস্টকে গ্রহণ করে তখন সে পবিত্র আত্মার একটি অংশকে গ্রহণ করে, কারণ যিশু বলেছেন মথি তার ১২:৫-২৪ তিনি বলেছিলেন, না আমি বিশ্বাস করি যে এটা সাধু যোহন ৫:২৪, তিনি বলেছেন যে আমার কথা শোনে আর যিনি আমাকে পাঠিয়েছেন তার উপর বিশ্বাস করে তার কাছে অনন্ত জীবন আছে। এখন অনন্ত জীবনের তো কেবল একটি রূপ আছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু মৃত্যু থেকে জীবনে পার হয়ে গিয়েছে। এখন আমি বিশ্বাস করি যে কেউ নিজেকে ডেকে আনতে পারে না, ঈশ্বরকেই তাকে ডেকে আনতে হবে। এবং যদি ঈশ্বর সত্যি তাকে ডেকেছেন, এবং এমন অনেক লোকেরা আছে আমরা জানি ভাইয়েরা যারা কাজ করছে এবং তারা মনে করে যে ঈশ্বর তাকে ডেকেছেন, কিন্তু তাদের জীবন থেকে আপনি শীঘ্রই তা জেনে যাবেন। কিন্তু ঈশ্বর যদি আপনাকে ডেকে থাকেন, কেন আপনি সেখানে স্থির থাকবেন এবং আপনি সেখানে থাকবেন দেখুন জানতে পারবেন। এখন তারপর যদি এখন ওটা ব্যাপ্টিস্টদের মতবাদ নয়, আপনারা সেটা জানেন দেখুন, কিন্তু আমি বিশ্বাস করি না যে হাত মেলালে এবং অনন্ত নিরাপত্তা এবং সমস্ত জিনিস পাওয়া যায়। আমি তা বিশ্বাস করি না, আদৌ করি না। যদি তারা তা বিশ্বাস করতে চায়, আচ্ছা ঠিক আছে, আমি এখনো বলি তারা আমার ভাই। এই সকালে যদি আমি বলি যে আমার আজকে খাবারের জন্য এক টুকরো প্যাটিস চাই, আমি চেরি দিয়ে তৈরিটা চাই এবং আপনি আপেল দিয়ে যেটা তৈরি সেটা নিতে পারেন, কিন্তু আমরা উভয়ই প্যাটিসই খাচ্ছি দেখুন, তাই এতে কিছু হয় না যতক্ষণ আমরা প্যাটিস খাচ্ছি, এভাবেই আমরা বিশ্বাস করি। আপনি যদি একতাবাদী হতে চান একতাবাদী হন, যদি আপনি অ্যাসেম্বলি হতে চান তাহলে অ্যাসেম্বলি হন, আপনি যা হতে চান তা হন, একজন ব্যাপটিস্ট প্রেসবিটেরিয়ান, তবে সেখানে একজন খ্রিস্টান হয়ে থাকুন দেখুন। আর আপনি নিজেকেই অনুসন্ধান করুন, কিন্তু একে অপরের সাথে ঝগড়া করবেন না, কারণ এই সামান্য জিনিসগুলি তারা সবাই একসঙ্গে জুড়ে আছে, সেটা ঠিক। এই সব জিনিসগুলো একসাথে জড়ো হয় এবং তা এক জায়গায় চলে আসে, এবং আমরা যা কিছু করি না কেন এতে কিছু আসে যায় না। আমরা কতগুলো অলৌকিক কাজ করতে পারি, কতগুলো পাহাড় আমরা সরিয়ে দিতে পারি বা যাই হোক না কেন, যতক্ষণ না আমরা এমন একটি জায়গায় পৌঁছই যেখানে আমরা প্রেম করতে পারি, বিশ্বাসের ভান করা নয়, কিন্তু আমরা একে অপরকে প্রেম করতে পারি। আমরা যখন প্রত্যেক ভাইকে ভালোবাসি তখন এতে কোনো প্রভাব পড়ে না যে কোন মণ্ডলীর সাথে তার সম্পর্ক আছে, আমরা তাকে ভালোবাসি। আমরা শুধু ভান করার জন্য না, কারণ আমরা জানি যে এটি একটি ধর্মীয় ধারণা যে এটা আমাদের করা উচিত, কিন্তু যে কারণে আমরা এটা করি তা হলো আমরা একে অপরকে ভালোবাসি। তারপর দীর্ঘসহিষ্ণুতা, একে অপরের সাথে ধৈর্যের সাথে বহন করা চলে আসে। আর আমি বিশ্বাস করি কলসীয় ৩:৯ বা সেখানে কোথাও, আমি হতে পারে আমি বাইবেলের পদের উল্লেখটিতে আমি ভুলও হতে পারি, কিন্তু এটা এই কথা বলে আমরা একজন খ্রিস্টান হয়ে যাওয়ার পরে আমাদের ঈর্ষা করা উচিত নয়। দেখুন, আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদান করার চেষ্টা করে চলেছি, তবে আমাদের কাছে বিশ্বাস থাকতেই পারে না। দেখুন, আমরা তা করতে পারি না, আমরা বিশ্বাস পেতেই পারি না, আমাদেরকে ঈশ্বরকে সম্মান করতে হবে। দেখুন, তাকে সম্মান করুন। আমার ভাইদের উপর বিশ্বাস রাখা নিশ্চয়ই সেটা প্রেম, কিন্তু সম্মান এবং মর্যাদা ঈশ্বরের, যেমনই হোক, কিন্তু পরস্পরের মধ্যে একটি বিশ্বাস এবং আস্থা রাখুন এবং একে অপরকে মিথ্যা কথা বলবেন না। দেখুন, একে অপরকে মিথ্যা বলবেন না। যদি আমি এই সকালে আপনাকে বলি আমি আপনাদেরকে ভালোবাসি, তাহলে আমার অবশ্যই এটার অর্থ এটাই হওয়া উচিত, আর যদি তা না হয় তবে আমি একজন ভণ্ড হয়ে যাই, ওটা একদম ঠিক। এখন ভাইয়েরা এই কথাগুলির পাশে এখন ভাই টমি, আশা করি আমি আপনাদের এখানে বেশিক্ষণ সময় ধরে বসিয়ে রাখিনি, আমি ভাই টমি কিছু সেকেন্ড সময় কিছু কথা বলতে চাইবেন। কিন্তু আমি এটা বলতে পারি, যখন আমি আপনাদের মাঝখানে এসেছি আমি এটি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে আমাদের পিতা ঈশ্বর মরিয়ম নামে একটি কুমারীর উপর ছায়া করেছিলেন এবং তার মধ্যে একটি রক্তকোষ তৈরি করেছিলেন যা থেকে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, যিনি ঈশ্বরের পুত্র ছিলেন। সেই আবাসটিতে ঈশ্বর নিজেকে লুকিয়ে নিয়েছিলেন এবং সেই মাংসের গৃহটির ভিতর তার মধ্য দিয়ে তিনি আমাদের মধ্যে নিজেকে প্রকাশ করেছিলেন। ঈশ্বর খ্রিস্টের মধ্যে ছিলেন, যার দ্বারা নিজেকে জগতের সাথে আবার মিলন সাধন করে দিয়েছিলেন। আমি বিশ্বাস করি যে সেই রক্তকোষ আমাদের পাপের ক্ষমার জন্য কালভেরিতে ভগ্ন করা হয়েছিল এবং আত্মা তার থেকে বেরিয়ে গিয়েছিলেন এবং মণ্ডলীর মধ্যে ফিরে এসেছিলেন, কারণ খ্রিস্ট সেই পবিত্র আত্মা, খ্রিস্ট সেই লোগোস এখন আমাদের মধ্যে ছিলেন সেই পবিত্র আত্মারূপে বাপ্তিস্মের দ্বারা আমাদের বানাচ্ছেন। খ্রিস্ট নিজেকে বিভক্ত করেছেন, আমাদের প্রত্যেকের কাছে তার জীবন দান করেছেন যেন আমরা সকলে মিলে একটি দল হিসেবে ঈশ্বরের মণ্ডলী হয়ে উঠতে পারি। আর বেশি দিন হয়নি আমি অশ্বারোহণ করতাম, আপনারা এটা জানেন, আমার বাবাও একজন অশ্বারোহী ছিলেন, তিনি খুবই ভালো অশ্বারোহী ছিলেন, আমিও ঘোড়ায় চড়তাম। আমরা সেখানে চড়তে যেতাম আরাপাহো উপত্যকায়, অথবা আমি বলতে চাইছিলাম ট্রাবলসাম নদীর কথা যা আরাপাহো রেঞ্জের উপরে আছে। হেয়ারফুড সংস্থার লোকেরা সেই উপত্যকায় পশুচারণ করত আর সেই উপত্যকার উপর পশুপালনের বৃহৎ খামারের মালিকরা থাকত। তারা তাদের এত ঘাস হতো যে তারা তা বাড়াতে পারতেন এবং যখন একটি পশুপালনের ময়দানে একটি টন হিসেবে যতটা ঘাস উৎপন্ন হবে আপনি একটি গরু চালাতে পারেন সেই চারণভূমিতে স্টেস পার্কের নিচে এবং আপনি একটি গরু চালাতে পারেন। আমার মহান শিকারের ভূমি সেখানে উপরে আছে আর আমি সেখানে একটি বছরের জন্য ছিলাম। আমি এখনো সেখানে যাই বসন্ত ঋতুতে এবং বরফ পড়ার সময় যখন আমি খালি থাকি এবং যখনই পারি এবং চারিদিকে অশ্বারোহণ করি ঠিক সেখানে উপরে, কারণ আমি অশ্বারোহণ করতে ভালোবাসি। এবং সমস্ত ধাপে ধাপে সেই উপত্যকায় সেখানে একদল খামারের মালিক আছে যাদের সেখানে অধিকার আছে এবং তাদের গবাদি পশু চারণ করবার জন্য। আর বসন্তকালের মধ্যে অনেক সময় আমি তাদেরকে একসাথে গবাদি পশু সংগ্রহ করতে ও সেখানে তাদের চালানোর জন্য সাহায্য করেছি। আর সেখানে একটি তাড়ের বেড়া আছে, সেখানে গোচরণ ভূমি থেকে নিচে নেমে আসার সময় পশুরা যেন ব্যক্তিগত সম্পত্তি থেকে ফিরে না আসতে পারে যতক্ষণ না আর সেখানে অশ্বারোহীরা দাঁড়িয়ে থাকে এবং গবাদি পশুগুলো যখন ভিতরে যায় তখন তারা সেগুলোকে গুনতে থাকে। আর আমি বসে থেকেছি অনেক দিন, ঘন্টার পর ঘন্টা শ্রীমান গ্রাইমসের দলটিকে বেরিয়ে যেতে দেখতাম আর পশুগুলোর উপর হীরার চিত্রিত চিহ্ন ছিল, আমাদেরগুলোতে পক্ষীর চিহ্ন ছিল এবং তাদের ছিল সে তেপায়া যা ছিল ঠিক আমাদের নিচে ছিল এবং জেফ্রির আর এরকম অনেক কিছু। তারপর যখন আমি আমার পা রাখতাম, যেমন আপনারা জানেন, জিনের সিং জুড়ে এবং সেখানে বসে থাকতাম এবং সেই অশ্বারোহীদের সেখানে দাঁড়িয়ে দেখতাম যখন তারা এই গবাদি পশুগুলোকে গণনা করত। আমি একটি জিনিস লক্ষ্য করেছি, তিনি তার উপর যে চিহ্নগুলো থাকতো তার উপর বেশি মনোযোগ দিতেন না, কিন্তু একটা জিনিস ছিল যা তিনি সত্যিই খুঁজছিলেন, সেটা ছিল রক্তের দাগ। সেই পশুগুলো যেগুলো বেড়ার ওই পারে যাবে তাদেরকে হেয়ারফোর্ড জাতি থেকে জন্ম নিতে হবে, না হলে সেগুলোকে ওপারে যেতে দেওয়া হবে না, কিন্তু তাদের উপর কোন চিহ্ন আছে তাতে কিছু আসে যায় না। আর আমি মনে করি যে বিচারের সময় এরকম হবে, সে আমাদের মার্কার দিকে তাকাবেন না, তবে তিনি রক্তের চিহ্নের সন্ধান করবেন। ভাইরা, আমি আমার ভুল করেছি এবং আমি অনেক কিছু করেছি যা ভুল ছিল। আর যদি কখনো পথের মধ্যে চলবার সময় আমি যা কিছু এনেছি অথবা আপনারা এমন কিছু শুনেছেন যা আমি মন্তব্য করেছি বা বলেছি যা আপনাদের কোথাও কোন রকমের দুঃখ দিয়ে থাকে, অথবা যদি আমি আজ এই সকালে এই বিষয়ে কিছু বলি যা আপনাদেরকে বিঘ্নতা দিয়েছে, তাহলে আমি আপনাদের কাছে চাইব একজন খ্রিস্টান ভাই বা বোন হিসেবে আমাকে ক্ষমা করুন। আমার এটা করবার কোনো ইচ্ছা ছিল না, আমি শুধু আমার হৃদয়কে খুলে দিয়েছি যাতে আমরা এসব জানতে পারি। যদি কোনো বাপ্তিস্ম দেওয়ার থাকে তবে আপনারা ভাইরা তা নিজেরাই দিন, দেখুন যে আমি সেটা করি না। যদি আমাকে বাপ্তিস্ম দিতে হয় তবে যেভাবে আমি বাপ্তিস্ম দিই সেই মতই হবে, আর তারপরেও আপনাদের মধ্যে যে কেউ এটা নিতে পারেন, দেখুন তাই আপনারা সেই ব্যক্তিকে গ্রহণ করতে পারেন, তারা পিতার পুত্রের ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নিয়েছেন এবং তারা প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নিয়েছেন। তাই আমি যদি কখনো একটি বাপ্তিস্ম দিই, কিন্তু আমি তা এখনো পর্যন্ত করিনি, আমি কেবল নিজের মণ্ডলীতেই বাপ্তিস্ম দিই এবং সেখানে কেবল সেই লোকেরাই আছে, আর আমার মণ্ডলীতে লোকেরা এভাবেই বাপ্তিস্ম নেয়। আর যদি আপনি পিছনে ফিরে তাকান, ওটা পুরনো মিশনারি রীতিনীতি, পুরনো মিশনারি ব্যাপটিস্ট অনুষ্ঠান, আর এখন যদি ওটাই সেটা, আমি দৈব আরোগ্যকরণে বিশ্বাস করি, আমি পবিত্র আত্মার বাপ্তিস্মে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি পবিত্র আত্মার অন্য ভাষায় কথা বলার মধ্যে, আমি প্রতিটি ঐশ্বরিক দানের উপর বিশ্বাস করি যা ঈশ্বর তার মণ্ডলীকে দিয়েছেন, আমি সেগুলোর পক্ষে 100%। কিন্তু আমি বিশ্বাস করি আমি আজ চারিদিকে যে চমকদার আরোগ্য সভা হচ্ছে তার পক্ষে নই। আমি এখানে একটি মন্তব্য করতে চাই, কিছু সময় আগে একটি ভাই ছিল, আর এটি আমার মূল্যবান ভাই টমি হিক্স নয় কি, যাকে আমি খ্রিস্টের একজন প্রকৃত দাস হিসেবে বিবেচনা করি। অন্য দেশে আরেকটি ব্যক্তি ছিল, আর এই দেশে একজন ছিল, তিনি সৎ ছিলেন সবসময়, ঈশ্বরের বড় চমকদার আরোগ্যকারী, বড় চমকদার আরোগ্যকারী, আপনারা জানেন এরকম ভাবে। আর লুথারান গির্জার এক ব্যক্তির কাছ থেকে আমার কাছে চিঠি আসে, আর আমার সচিব এখানে জানেন যে এটি ফাইলটিতে আছে। আমি সেই ব্যক্তির নাম নেব না, কারণ এটা একজন খ্রিস্টানের মতো ব্যাপার হবে না। যদিও আমি ব্যক্তিটির ধারণার সাথে একমত নই, কিন্তু সেটা পুরোপুরি ঠিক আছে, আমি তাকে ভালোবাসি, সে আমার ভাই। কিন্তু এটি একটি এমন জায়গায় পৌঁছে গেছিল যেখানে তারা কোনো ধরনের উত্তেজনা বা পিটিয়ে উপরে তোলা অথবা ওই ধরনের কোনো কিছু করছিল, দেখুন, এবং সেটা কোনো ভালো জিনিস নয়। দেখুন ভাই, শারীরিক ব্যায়ামও খুব সামান্য কিছু উৎপন্ন করে দেয়। আর তাই এই লুথারান সেবক এই সেবকটিকে একটি চিঠি লিখে পাঠিয়েছিলেন, আর তিনি বলেছিলেন, আপনারা আমেরিকান সুসমাচার প্রচারকেরা যারা এখানে আসেন, বলেছেন আপনারা সকল বড় বড় চমকদার আরোগ্য সভা লোকদের মধ্যে করেন, আর এখন এটি আমার কাছে একটি ফুলের তোড়ার মতো শোনাচ্ছে, কিন্তু ঈশ্বর জানেন যে আমি এটিকে এইভাবে অর্থ করতে চাই না। কিন্তু তিনি বলেছিলেন, যখন ছোট ডেবোরা স্ট্যাটক্লিফ মারা গেল, সে ছোট শিশুটি এবং সে মা সেখানে দাঁড়িয়েছিল ইন্ডিয়ানাতে, ক্যালিফোর্নিয়াতে, সেখানে সে শিশুটি মারা গিয়েছিল এবং সেখানে ঠান্ডা ছিল, আর দেখেছিল ভাই ব্রানামের বাহুতে সে শিশুটিকে রেখেছিলেন, আর সেখানে দাঁড়িয়ে তিনি তার জন্য প্রার্থনা করেন, আর শিশুটি চিৎকার এবং পা চালানো শুরু করে দিয়েছিল, আর তাকে সেই মহিলাটাতে ফিরিয়ে দিয়েছিল। তিনি মেক্সিকোর মামলা সম্পর্কেও জানতেন, যা আমরা এই সম্পূর্ণ সুসমাচার ব্যবসায়ী পুরুষদের আধারে বলতে পারি, ডাক্তারের কাছ থেকেও আপনার কাছে কিছু থাকতে হবে বলবার জন্য। যখন ওই ছোট্ট মেক্সিকান শিশুটি সকাল 9টায় মারা গিয়েছিল, তখন সেই রাতে 11টা বাজে ডাক্তার তার বিবৃতিটি লিখে দিয়েছিলেন। ভাই এসপিনোজা, যাকে অ্যাসেম্বলি অব গড এর মধ্যে অনেক ভাইয়েরা আছেন যারা তাকে চেনেন, তিনি সেই ডাক্তারের কাছ থেকে এই বিবৃতি পেয়েছিলেন যে সে মারা গিয়েছে। আর মেক্সিকো সিটিতে যখন 20,000 ক্যাথলিক মানুষ খ্রিস্টের কাছে আসে, তখন আমি ভিড়ের মধ্যে একটি দর্শন দেখতে পাই। আমি বললাম, আপনারা ওটা নেবেন না, আমি জানি না সেই শিশু, আমি এখানে একটি দর্শন দেখেছি। আর বিলি সেখানে ছিল, 30 বা 40 জন সহকর্মীদের সঙ্গে চেষ্টা করছিল, প্রার্থনা সারি থেকে সেই শিশুর সাথে সেই মহিলাটিকে দূরে রাখতে পারছিল না, সে তাদের পায়ের ফাঁক দিয়ে দৌড়ে ঢুকে যাচ্ছিল এবং সবকিছু করছিল। তাই অবশেষে আমি জ্যাক মুরকে নিচে পাঠালাম, আমি বললাম, যাও এর জন্য প্রার্থনা করো। আমি দৃষ্টিপাত করলাম, আর আমি একটি সামান্য মেক্সিকান শিশুকে হাসতে দেখলাম, আমি বললাম, এক মিনিট অপেক্ষা করো, তাকে এখানে নিয়ে এসো, দেখুন। আর যখন আমি সেই কম্বলের উপর আবার হাত রাখলাম, এটা শুধু বৃষ্টির নিচে ছিল সারাদিন, আর তারা খুব সকাল থেকে সেখানে দাঁড়িয়েছিল, আর এটা ছিল প্রায় রাত 11টা। আর শিশুর উপর আমার হাত রাখলাম, সে পা চালানো এবং চেল্লানো শুরু করে দিল, আর তারাও চিৎকার শুরু করে দিল। তারপর তারা তাকে নিচে নামিয়ে নিল এবং তার বিবৃতি নিতে লাগলো, ডাক্তারের কাছে গেল, আর ডাক্তার বলল, আমি এই শিশুকে মৃত ঘোষণা করেছি এই সকালে 9টার সময়, এটা নিউমোনিয়ার সাথে মারা গেছে, দেখুন। এবং তাই তারপর ওই জিনিসগুলি হলো সত্য, তারা সাক্ষী, এরকমই হতে হবে। আমাদের যে কোনো বিষয়ের জন্য সর্বদা সৎ এবং সত্য থাকা উচিত, এটাকে অন্য কোনো কিছু বানাবেন না, এটা যেমন আছে এটাকে তেমনই থাকতে দিন, এটাকে ঈশ্বরের কোনো সাহায্যের প্রয়োজন নেই, আপনারা দেখুন তিনি ঈশ্বর। তাই তিনি এখন এটি বলেন, কিন্তু যখন এই মা মার্কিন যুক্তরাষ্ট্রে ভাই ব্রানামকে ডাকলেন ফোনে কান্নাকাটি করে, আসুন আমার ছোট শিশুটিকে জীবিত করে তুলুন, আর মার্কিন যুক্তরাষ্ট্র সরকার, তার স্বামী আর্মিতে একজন পাদ্রী, আর আপনারা সবাই জুলিয়াসকে জানেন, আপনাদের অনেকেই তাকে জানেন, তিনি আমার বই লিখেছেন, একজন ভাববাদী আফ্রিকা সফর করেন। আর সেই হতদরিদ্র ছোট নরওয়েজীয় মা চিৎকার করে তার উচ্চরবে বলছিল, ভাই ব্রানহাম, আমি সেখানে দাঁড়িয়েছিলাম যখন সে শিশুর জীবন ফিরে এসেছিল, বলেছিল, আমরা বিশ্বাস করি যে আপনি খ্রিস্টের একজন সেবক, বলেছিল, আসুন আমার বাচ্চার উপর হাত রাখুন আর সে বাঁচবে। নিউমোনিয়ায় 1 বা 2 ঘন্টার মধ্যে তার মৃত্যু হয়, প্রায় 4 বা 5 ঘন্টা অসুস্থ ছিল সে। এই লোকেরা চারপাশে ছিল, তীব্র স্বরে চেল্লাচ্ছিল এবং চিৎকার করছিল, আর উপরেও নিচে লাফাচ্ছিল, বলছিল, ঈশ্বরকে উত্থাপন করতে চলেছেন, ঈশ্বরকে উত্থাপন করতে চলেছেন, আর বলছিল এর দ্বারা আমেরিকার এয়ারলাইন্স অথবা আমেরিকার বিমান সংস্থা নয়, মার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একটি জেটের মধ্যে আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে এবং ফিরিয়ে নিয়ে আসছে একদিনে, দেখুন। আর আমি বললাম, আমি আসার আগে আমাকে প্রভুর ইচ্ছা জানতে দিন, তাই আমি 2 দিন প্রার্থনা করলাম, আর সে ডাক্তার এত ভালো ছিলেন যে তিনি শিশুটিকে ওখানে রেখে দেওয়ার অনুমতি দিলেন। তারপর এক সকালে আমি উঠলাম এবং রান্নাঘরে হেঁটে গেলাম, আমি তাকিয়ে দেখলাম সেখানে দাঁড়িয়ে, সেখানে সে আলোটির মাপের একটি আলো ছিল, চারপাশে চক্কর দিয়ে বলল, এইটা স্পর্শ করবে না, সেটাকে তিরস্কার করবে না, এটা প্রভুর হাত। আমি তখনই ফিরে গেলাম এবং সেই দেশে ফোন করে বললাম, আমি আসতে পারবো না। আর এই লুথারান সেবক বললেন, আপনারা ঈশ্বরের কাছ থেকে একটি পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত অপেক্ষা করেন না কেন, যেমন ভাই ব্রানহাম করেছেন, এবং তারপর আপনি জানতে পারবেন যে আপনি কি বলছেন। এখন এটাই হলো সেই বিষয় ভাইয়েরা, যদি আমরা তাড়াহুড়ো করে সিদ্ধান্তে না যাই আর অপেক্ষা করি আর একটি নিখুঁত ঈশ্বরের কাছ থেকে পরিষ্কার সিদ্ধান্ত পেতে, আর এখানে পাপীরা যারা আরোগ্য লাভ করে তারা ঈশ্বর সম্পর্কে কিছুই জানে না। আমি বিশ্বাস করি যে দৈব আরোগ্যকরণ একটি নীতির উপর ভিত্তি করে আছে। আমাদের প্রথমে ঈশ্বরের কাছে আসা উচিত এবং আপনার হৃদয় ঈশ্বরকে দিতে হবে এবং যীশু খ্রিস্টের রক্তে আপনাদের জীবন ধুতে হবে এবং তারপর ঈশ্বর আপনার সাথে কাজ করবেন এবং আপনাকে সুস্থ করবেন। ঠিক এই ভাই যেমন বললেন সেই মহিলাটির বিষয়ে যার জন্য তিনি সেখানে নিচে প্রার্থনা করছিলেন, ঈশ্বরের একজন সন্ত, আপনারা দেখুন, আমার জীবনে আমি অনেক ভুল করেছি, আমি অনেক কিছু করেছি যা ভুল। আমি সম্ভবত যদি আমি অনেকদিন ধরে জীবিত থাকি আমি আরো অনেক কিছু করব। সম্ভবত সেগুলোর মধ্যে কিছু আপনাদের পথে বিঘ্নের কারণ হতে পারে। আমি আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি আব্রাহামের বিষয়ে পড়ছিলাম কিভাবে যে সে তার জীবনে কত হতাশার মধ্যে দিয়ে গিয়েছিলেন, কিভাবে তিনি ও আমার ঈশ্বর তিনি যা কিছু করেছিলেন, তিনি ঈশ্বরকে সন্দেহ করেছিলেন এবং তিনি তার স্ত্রী সম্পর্কে মিথ্যা বলেছিলেন আর সবকিছু। কিন্তু যখন তার উপর আত্মিক টিপ্পণী করা হয়েছিল রোমীয় চার অধ্যায়ে, তখন তার ভুলের কথা কখনোই সেখানে উল্লেখ করা হয়নি। কিন্তু তিনি বলেন আব্রাহাম অবিশ্বাসবশত কখনো সন্দেহ করেননি, ঈশ্বরের মাধ্যমে কিন্তু সে দৃঢ় ছিল। তার সমস্ত ভুলগুলো ভুলে যাওয়া হয়েছিল যখন তার জীবনের আত্মিক টিপ্পণী লিখিত হয়েছিল, এমনকি তার হতাশা উল্লেখ করা হয়নি, তার ভুল উল্লেখ করা হয়নি। আর ভাইরা, আমি আশা করি যে যখন আমার টিপ্পণী সেদিনটিতে পড়া হবে তখন তিনি আমার ভুলগুলো মুছে ফেলবেন আর তখন তাদের সম্পর্কে ভাবা হবে না। আমি আশা করি আপনারাও করবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।
Say again, Christ in me, the hope of glory. There's ins and outs and overs in the life of every man. I'm not going to speak. I have a message. I believe that everything has been said and should have been what happened. My heart was stirred this morning. I believe that for many of us, some things have been stirred up. Make us the better men and women of God. They who would know as the home run team. But did you know that Babe Ruth was also the strikeout team? He struck out more times than he ever made home runs. He struck out 1,370 times. He only made 860 home runs. But every time Babe Ruth struck out, he went back to the dugout and the old umpire hollered, "You're out!" Went back to the dugout like he was home. He took a fast form of the and always said, "I'll be your daughter and there's nothing wrong in backing out, but remember, pick up the ladder and do it for another. Say it again, please. Right in me. That we can say from the very deep of our heart and the deep of our soul, Christ in me, the hope of glory. Oh, Jesus, put your loving arms around every man and every woman, and may our vision and our sight be raised higher than the things of this world, that we may see Christ and others may see Christ in us. Lay your hand upon each one of these of thy servants.
Grant it, Lord.
And may as we go out of this place this morning, that we will determine to see nothing take flight of me.
Amen.
Amen. Brother, with any other. But we know the job is there's such a big job to be done, Jesus. There's such a great harvest to be reaped.
Yes,
oh, help us, Lord.
Yes.
That we'll join hands together.
Bring it, Lord.
And sweep across the land.
Yes, Lord.
Hallelujah. When lost and dying, before
us. Yes, Lord.
I want you to lift your hand and just praise the name of our Lord Jesus.
Praise and praise.
Thank you, Lord. I want you to lift your hand and sing with me, I love him. Do you love him?
Amen.
Do you love him with all your heart? Raise your hands and sing it all together, I love him.
আমি যদি এটিকে সমস্ত পৃথিবী জুড়ে ঘটতে দেখতে পারি, আমি বলবো, প্রভু আপনার সেবককে শান্তিতে গমন করতে দিন।